আসুন আমরা মাথা নত করি। প্রিয় প্রভু যীশু, আমরা আপনার নামে আবার একত্রিত হয়েছি ঈশ্বরের জীবনদায়ক শক্তি পতিত হওয়ার মহান প্রত্যাশার সঙ্গে। আমাদের অবস্থান এবং স্থান এবং আমাদের দায়িত্বের স্বীকৃতি প্রদান করার জন্য একটি আহুত লোকবৃন্দ হিসাবে জগৎ থেকে বিচ্ছিন্ন ঈশ্বরের কাছে সমর্পিত। আজ রাতে প্রভু প্রদান করুন যে ঈশ্বরের আশীর্বাদ আমাদেরকে পথ দেখাবে এবং আমরা যা করি বা বলি তাতে আমাদের পরিচালনা করবে, যেন এটা আপনার নামে সম্মান ও গৌরব নিয়ে আসে। আমেন। আজ রাতে মণ্ডলীতে ফিরে এসে এবং আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। আর আমি জানি এটা গরম, কিন্তু আমি আমার স্ত্রীকে ডেকেছিলাম। আমি মনে করি এটা সেখানে 90, 95 অথবা 96 অথবা কিছু ছিল, আর এটি এখানের তুলনায় বেশ কিছুটা গরম, তাই আমি এখন উষ্ণ আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাই কিন্তু এই চমৎকার ইস্টার সময়ে এখানে ট্যাবারনাকেলে এসে আমি খুব আনন্দিত। আর আমি বলতে পারি না যে আমি আজ সকালে সেই দীর্ঘ বার্তার জন্য ক্ষমা চাইব, কিন্তু আমি এটা ছিল, আমি চাইনি, আপনার ধৈর্য শেষ করতে চাইনি এবং তারপরে আজ রাতে আবার আসতে চাইনি, কিন্তু আমি চেয়েছিলাম আপনাদের কাছে সেই বার্তাটি নিয়ে আসতে চেয়েছিলাম যে আপনারা এই পুনরুত্থানের একটি অংশ। দেখুন, আর এটা নিয়ে চিন্তা করবেন না, আর নয়, দেখুন, শুধু এটা নিয়ে আনন্দ করুন। এমন কিছুই নেই কোথাও এটি থেকে আপনাকে আলাদা করতে পারে না, কিছুই না। ঈশ্বরের রাজ্যে অনন্তকালের জন্য সুরক্ষিত। যখন ঈশ্বর আপনার উপর তার মুদ্রা মুদ্রাঙ্কিত করেন, আপনি গন্তব্যের শেষ প্রান্তে আছেন। যখন সরকার একটি প্যাকেজের উপর সিলমোহর করে, রেল একটি দরজার উপর একটি সিলমোহর লাগিয়ে দেয়, যতক্ষণ না এটি তার গন্তব্যে পৌঁছায় ততক্ষণ গাড়িটির উপর হস্তক্ষেপ করা যাবে না। যখন ঈশ্বর একজন ব্যক্তির উপর তার মুদ্রা স্থাপন করেন, আর সেই মুদ্রা হল পবিত্র আত্মা, যখন তিনি একজন ব্যক্তিকে এইভাবে মুদ্রাঙ্কিত করেন, তিনি তার অনন্ত গন্তব্যে চলে যান। তিনি আর কখনো পারবেন না, কখনো ফিরে যেতে পারবেন না, আর কখনো, কারণ মনে রাখবে ইফিসিয় 4:30 পদ বলে, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। দেখুন, আপনি চিরকালের জন্য মুদ্রাঙ্কিত, আপনি পবিত্র আত্মার দ্বারা অনন্তকালের জন্য ঈশ্বরের রাজ্যে মুদ্রাঙ্কিত হয়েছেন। এখন সেটা ভাবুন, তারপর আপনি শয়তান আপনাকে ঘুষি মারবে, আর সে আপনাকে সবকিছু বলবে এবং আপনাকে দোষারোপ করবে, আর আপনাকে ভাবতে চেষ্টা করাবে যে আপনি নন, কিন্তু আপনি তার কথা শুনবেন না। এখন আপনি জানেন যে আপনি মৃত্যু থেকে জীবনে চলে এসেছেন। আপনি সেই বিষয়গুলি জানেন যা আপনি একবার ভালোবাসতেন, আপনি আর ভালোবাসেন না। আপনি জানেন যে আপনি ঈশ্বরের প্রতিটি বাক্য বিশ্বাস করেছেন। আপনারা ঈশ্বরকে ঠিক আপনাদের মধ্যে কাজ করতে দেখেছেন, অদম্য প্রমাণ ছাড়াই যে তিনি মহান আমি সেই। আপনারা লক্ষ্য করেছেন যে তার নামে যা বলা হয়েছে, তার নামে কখনো একটি বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়নি, কিন্তু যা ঘটেছিল ঠিক সেভাবে করা হয়েছিল। এমনকি বিজ্ঞান, সংবাদপত্র, ছবি, ক্যামেরা, লেখক, অন্য সবকিছু এটাকে স্বীকৃতি দিতে হবে। দেখুন, তারা আকাঙ্ক্ষা করুক বা না করুক, ঈশ্বর তাদের এটা করতে বাধ্য করেন, যেভাবেই হোক, দেখুন, এটা জ্ঞাত করার জন্য। এখন একটি ছোট দল হয়ে মনে রাখবে, এটি একটি বড় দল নয় যার জন্য তিনি আসেন। হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদের পিতার হিত সংকল্প। দেখুন, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, মর্মাহত, আমাদের একজন সেবকের অভিষেকের ঠিক আগে, আর এটা খুবই মর্মান্তিক, কিন্তু আপনারা যাতে জানেন, এখন আমি বলছি না যে এটি সংখ্যার সাথে সঠিক, কিন্তু আমি এটি আপনাদের কাছে এটি বলতে চাই। আমি জানি না এখানকার কোন মানুষ কখনো গবাদি পশু সংকর প্রজনন দেখেছেন কিনা, যা আমি এটিতে বিশ্বাস করি না, কিন্তু আমি এটা করা দেখেছি, আর আমি তাদের পুরুষের শুক্রাণু নিতে দেখেছি। যথেষ্ট একটি ছোট ধাতুর উপর স্পর্শ করা যেতে পারে, একটি ছোট টুথপিকের মতো, আর এটি মার্বেলের একটি টুকরোর উপর বিছিয়ে দেওয়া যেতে পারে, আর সেই লেন্সগুলি ঘুরিয়ে দিন যা এটিকে বড় করে। আমি জানি না কতবার, যতক্ষণ না সেই শুক্রাণু, যেখানে আপনি স্বাভাবিক চোখ দিয়ে কিছুই দেখতে পান না, কোন সাধারণ লেন্স, কিন্তু যখন এটি বড় করা হয় 100 বা 150 গুণ, আপনি দেখতে পাবেন সেই এক ফোঁটাতে শুক্রাণুর মধ্যে হয়তো 50 থেকে 100 ক্ষুদ্র জীবাণু চারপাশে ঘোরাফেরা করছে। এছাড়াও স্ত্রীদের মধ্যে ডিম্বাণু আসে শুক্রাণুর মধ্যে, এখন যখন তাদের একত্রিত করা হয়, এখন প্রথম দুটি যারা মিলিত হয় এবং সংযোগ করে, সেই মিলিয়নের মধ্যে কেবল একটি বেঁচে থাকবে। আপনি কি কখনো এটা ভেবেছেন? তারা একই জীবাণু এবং একই ডিম্বাণু, তাদের উভয়ই একই রকম, কিন্তু সেখানে কেবল একটি বেঁচে থাকবে। আর কোনটি প্রথমে সেখানে পৌঁছাবে তার নির্ধারণ করে না, কারণ কখনো কখনো ডিম্বাণু পিছনের দিকে থাকে এবং জীবাণু শুক্রাণুর মাঝখানে থাকতে পারে, আর তারা একে অপরের উপর হামাগুড়ি দেয়। এটা ছেলে না মেয়ে, লাল চুল কালো চুল অথবা আরো যা হতে পারে, তা জানতে একটি বুদ্ধিমত্তার প্রয়োজন। এটা ঈশ্বরের নির্বাচন, এটা অন্য কিছু হতে পারে না নির্বাচন। এমনকি স্বাভাবিক জন্মেও নির্বাচন, সেটা ছেলে অথবা মেয়ে অথবা যাই হোক না কেন। আর যখন সেই ছোট্ট জীবাণুটি এই ছোট্ট ডিমের মধ্যে নড়বড় করে প্রবেশ করে আর ছোট লেজটি পড়ে যায়, এটি শিশুর মেরুদণ্ড শুরু করে, যা এটি হয় পশু শিশু অথবা এটা যাই হোক না কেন। আর বাকি সেই 10 লক্ষ জীবাণু, 10 লক্ষ ডিম, 10 লক্ষ জীবাণু, আর মাত্র একটি জীবিত থাকে। সব একই, কিন্তু ঈশ্বর নির্বাচনের মাধ্যমে চয়ন করেন কি হতে চলেছে, আর বাকিরা বিনষ্ট হয়, 10 লক্ষের মধ্যে এক। যখন ইসরায়েল মিশর ত্যাগ করেছিল, তখন তারা সবাই এক ভাববাদীর বার্তায় বিশ্বাস করেছিল। তারা মোশির দ্বারা ঈশ্বরের চিহ্ন দেখেছিল, তাদের প্রত্যেকে সেগুলি দেখেছিল, আর তারা প্রত্যেকে মিশর থেকে বেরিয়ে এসে লোহিত সাগরের মধ্যে দিয়ে হেঁটে মোশির কাছে বাপ্তিস্ম নিয়েছিল। প্রত্যেকে ঈশ্বরের শক্তিকে তার উপর আঘাত করতে দেখেছিল যখন তিনি আত্মায় গান গেয়েছিলেন, আর যখন মরিয়ম খঞ্জনি বাজিয়েছিলেন, উপকূলের এদিকে ওদিকে দৌড়েছিলেন, তাদের প্রত্যেকে প্রতি রাতে আকাশ থেকে তাজা স্বর্গীয় মান্না খেয়েছিলেন, আঘাত করা আধ্যাত্মিক শিলা থেকে তারা প্রত্যেকে পান করেছিলেন, আর সেখানে 20 লক্ষ মানুষ মিশর থেকে চলে আসে। কতজন প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করেছিলেন? 2 জন, 1 লক্ষের মধ্যে 1 জন। তারা সবাই কোথায়? যিশু বলেছিলেন যে তারা ধ্বংস হয়ে গেছে। তোমাদের পিতৃপুরুষরা 30 বছর প্রান্তরে মান্না ভোজন করেছিল, আর আমি তোমাদিগকে বলিতেছি যে তাহারা সকলেই মরিয়া গিয়াছে। এখন পৃথিবীতে আজ রাতে প্রায় 25 মিলিয়ন খ্রিস্টান রয়েছে, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং সকলে একত্রে গণনা করে। যদি যিশুর সেই স্বর্গারোহণে আসেন, আমি যা বলেছি সেই অনুসারে আজ রাতে পৃথিবীতে 500 নিখোঁজ হবে সেই স্বর্গারোহণে, আর তারা সম্ভবত প্রতিদিন সমস্ত জমি গণনা করে যা কখনো হিসাব করা হয়নি, তাই এটা যে কোনো সময়ে হতে পারে। দেখুন ও খ্রিস্টানরা, আসুন আমরা ঈশ্বরের বর্ম পরিধান করি, আসুন আমরা সবকিছু করি যা আমরা জানি কিভাবে তার সেবা করতে হয়, তাকে ভালোবাসতে হয় এবং সেই মহান সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এখন সেখানে একটি বিশাল লক্ষ লক্ষ হবে না এবং একটি প্রজন্ম থেকে বহু সংখ্যক লোক বেরিয়ে আসবে এবং প্রবেশ করবে না, সেখানে হতে পারে না। এখন মনে রাখবেন, প্রতিটি দিন একটি প্রজন্ম শেষ হয়। প্রতিটি দিন যেমন নোহের সময়ে হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনেও সেরূপ হইবে, যেখানে জল দ্বারা 8টি প্রাণ রক্ষা করা হয়েছিল। কিন্তু প্রতিটি দিন কারোর জন্য 40 বছরের মেয়াদ শেষ হয়। দেখুন, আর প্রতিদিন সেই রাজ্যে অনেক লোককে মুদ্রাঙ্কিত করা হয়। একদিন শেষ দিন আসবে। আসুন এখন নিশ্চিত হই, যখন আমরা আমাদের সঠিক মনে আছি আর মণ্ডলীতে এবং লোকদের মধ্যে যেখানে পবিত্র আত্মা আমাদের সাথে নিজেকে চিহ্নিত করেছেন, আসুন নিশ্চিত হই যে সবকিছু ঠিক আছে এবং ঠিক থাকে তার সামনে। আপনারা থামবেন না, বিশ্রাম করবেন না দিন ও রাত, যতক্ষণ না সেই জীবনদায়ক শক্তি আপনাকে জগতের বিষয়গুলি থেকে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসে। আর আপনারা যারা সত্যি ঈশ্বরের রাজ্যে এসেছেন এবং ঈশ্বরের আত্মার দ্বারা জীবিত হয়েছেন, কত আনন্দিত! আনন্দের অশ্রু দিয়ে আমাদের হাঁটু গেড়ে থাকা উচিত দিন রাত। তিনি যা করেছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে। আজ রাতে আমাদের সেবায় সামান্য পরিবর্তন আছে। আমাদের এখানে একজন ভাই আছেন, ভাই ক্যাপ, তিনি নাজারিন মণ্ডলী থেকে আমাদের কাছে এসেছেন, আর আমি মনে করি এটা ঠিক। ভাই ক্যাপ, তিনি আজ রাতে আমাদের দ্বারা হস্তার্পণ করার মাধ্যমে অভিষিক্ত হতে চান। কাউকে দেওয়ার জন্য আমাদের কাছে কাগজপত্র নেই, তবুও আমরা স্বীকৃত। আমাদের কাছে কাগজপত্র থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে একজন সত্য অভিষিক্ত সেবক, তার কাগজপত্র স্বর্গে রয়েছে। দেখুন, আর তার বাইবেল প্রচার করার অধিকার আছে যতক্ষণ না ঈশ্বর বাইবেলের সাথে তার জীবনকে চিহ্নিত করেন। আমরা বিশ্বাস করি এটা তার প্রমাণপত্র। আর এখন ভাই ক্যাপসকে আনুষ্ঠানিকভাবে নাজারিন গির্জায় অভিষিক্ত করা হয়েছে। কিন্তু আজ রাতে তিনি চান প্রাচীনরা এবং আরো অনেকে অভিষেকের জন্য তার উপর হস্তার্পণ করুন। এই বার্তা বহন করার জন্য কি বীরত্বপূর্ণ বিষয়! আমি যখন থেকে টিউশনে ছিলাম সেই রিপোর্টগুলি শুনেছি, আর এই রকম চমৎকার রিপোর্টগুলো। আর দয়ালু ভাই নেভিলকে তার সহায়তায় এখানে ভাই ক্যাপস, যিনি আলোর মোমবাতিটি ধরে রেখেছেন, যেমন এই দুই ব্যক্তি যতটা সাহসের সাথে ধরে রেখেছেন। আমরা ভাই নেভিলের উপর হস্তার্পণ করেছি, কিন্তু ভাই ক্যাপসের উপর নয়। আর আমি চাই যারা সেবক ভাই জ্যাকসন এবং তারা সকলে, যদি তারা এখানে থাকেন, আর ভাই রুডেল এবং চার্চের প্রাচীনরা এখানে, যদি তারা এখন কয়েক মিনিটের জন্য এখানে আসেন এবং ভাই ক্যাপসের উপর হস্তার্পণ করেন। এখন আমরা খুঁজে পাই বাইবেলে যে তারা এভাবে এটি করেছিল, তারা তাদের উপর হস্তার্পণ করে তাদের তখন আলাদা করে দেয়। আর এইভাবে তারা তিমোথিওকে করেছিল, বলেছিল তোমাদের মধ্যে যে দান আছে মাতামহী লোয়ির নিকট থেকে। তারা এটা লক্ষ্য করেছিল যে লোকটির মধ্যে একটি দান ছিল যারা তার কাছে এসেছিল হস্তার্পণের দ্বারা। এখন লেটার ডে ভাইরা, লেটার ডে রেইন ভাইরা যদিও এটি মিশ্রিত করেছে, তারা ভেবেছিল যে তারা তাকে একটি দান দিয়েছে, এটি করে না, দান ইতিমধ্যেই তার মধ্যে ছিল। আর তারা কেবল একটি অনুমোদন হিসেবে তার উপর তাদের হস্তার্পণ করেছিল, যে তারা বিশ্বাস করেছিল যে ঈশ্বর ইতিমধ্যেই তার মধ্যে দান রেখেছে, আর তারা হস্তার্পণ করে এটি অনুমোদন করেছিল। আর এই ব্যক্তিরা এখানে এই মণ্ডলীতে, আমি বিশ্বাস করি যে তাদের প্রাণ তার জীবনদায়ক শক্তি দ্বারা অধিষ্ঠিত। যদি আপনারা ভাইয়েরা এখনই আসেন, ভাই রুডেল এবং আপনারা যারা এখানে মণ্ডলীতে আছেন এবং আশেপাশের প্রাচীনরা এবং বোন মণ্ডলী, ভাই ক্যাপসের উপর হাত রাখার জন্য, যাতে তিনি আমাদের অনুমোদন দ্বারা অভিষিক্ত হন এই শ্রোতাদের সামনে এবং প্রভু যীশুর সুসমাচার প্রচার করার জন্য প্রেরণ করা হয়। যেখানে ঈশ্বর তাকে ডাকুন তিনি হয়ে যান। তিনি ইতিমধ্যে আমাদের একজন, জন্মগতভাবে তিনি আমাদের একজন, কারণ তিনি বার্তায় বিশ্বাস করেছেন। তিনি আমাদের একজন, কারণ তিনি বাক্যের সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। আর আমরা চাই ভাই ক্যাপস আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন আপনাদের সামনে হস্তার্পণের মাধ্যমে। তিনি আমাদের একজন, ঠিক আছে? ভাই রুডেল, ভাই ক্যাপস, ভাই নেভিল, ভাই জুনিয়র জ্যাকসন, এখানে অন্য যে কোনো সেবক, আমি জানি না সেখানে কতজন আছেন। আমি অনুমান করি তাদের আজ রাতে তাদের নিজস্ব সভা রয়েছে, তাই এখন এখানে আসুন ভাই ক্যাপস। এখন ভাই হান্টার এবং তারা নিউ ইয়র্ক থেকে কোথায় আছে? ভাই অ্যান্টনি, আমি অনুমান করি তারা ফিরে গেছেন। আপনারা যারা এখানে আছেন, আমাদের সঙ্গে আছেন, কেন আপনি এখানে এসে এখানে আমাদের সাথে দাঁড়ালে আমরা আনন্দিত হব। একটি স্বীকৃতি হিসেবে আমরা বিশ্বাস করি যে ভাই ক্যাপস। আপনারা এখানে কতজন ভাই ক্যাপসকে চেনেন? আপনাদের হাত তুলুন, ঠিক আছে? আপনাদের হাত নিচে করুন। কতজন বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের দাস? আপনাদের হাত তুলুন। আমরা তাকে আমাদের ভাই হিসাবে ভালোবাসি। এখন এটি ঠিক একটি সঠিক উপায় নয় যাকে আমরা অভিষেক বলবো, কিন্তু আমি এই শ্রোতাদের চাই, আমি এই গানটি গাইতে পারিনি, কিন্তু আমি চাই আপনারা আমাকে একটি চেষ্টা করতে সাহায্য করুন। সেই একদিন একজন ভাববাদী মন্দিরে বেদির কাছে গেলেন, আর যখন তিনি মন্দিরে ছিলেন তিনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি সবেমাত্র রাজা উশিয়ের বাহুতে শুয়েছিলেন, আর তিনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তবুও একদিন মন্দিরে তিনি এমন কিছু দেখতে পেলেন যখন তিনি একটি দর্শনে পড়ে যান যা তিনি আগে কখনো দেখেননি। তিনি স্বর্গদূতদের ডানা মেলে ভবনের উপর দিয়ে পিছনে উঠতে দেখেছিলেন, ক্রন্দন করে, পবিত্র 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 সদাপ্রভু ঈশ্বর সর্বশক্তিমান। আসুন ভাই, হ্যাঁ দেখুন, পবিত্র 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 সদাপ্রভু ঈশ্বর সর্বশক্তিমান বেন। আর যখন তিনি দেখলেন মন্দিরের শিলামূল সরে গেল, আর তিনি বললেন, হাই আমার, কারণ আমি অশুচি অষ্টধর মনুষ্য। ঈশ্বরের উপস্থিতিতে তিনি স্বীকার করেছিলেন একজন ভাববাদী হওয়া সত্ত্বেও তিনি ভুল ছিলেন। তিনি বললেন, আমি অশুচি অষ্টধর মনুষ্য, আর আমি অশুচি অষ্টযুক্ত লোকদের মধ্যে বাস করি। আর একজন স্বর্গদূত উড়ে এসে আগুনের কয়লা নিয়ে তার ঠোঁট স্পর্শ করে বললেন, হে মনুষ্য সন্তান, ভগবানী বলো, আপনি কি আমাদের এর উপর একটি সুর দিতে পারেন? বোন, যদি আপনি চান, এই গানটি কতজন জানেন? আসুন একটি পদ, ঠিক আছে? Then he answered, here am
to answer thee. Speak, my Lord. Speak, my Lord. Speak, and I will answer. Lord, send me. Millions now in sin and shame are dying. Listen to their sad and bitter cry. Hasten, brother, hasten to their rescue. Quickly answer, Master, here am I. Speak, my Lord. Speak, my Lord. Seek, and I be quick to answer thee.
প্রাচীনদের এখন বেষ্টন করতে দিন এবং ভাই ক্যাপসের উপর হাত রাখতে দিন। আসুন আমরা সবাই মাথা নত করি। প্রিয় ঈশ্বর, মন্দিরের শিলামূলগুলি আবার সরে গেছে এবং জীবনদায়ক জীবনের আত্মা আমাদের ভাইয়ের মধ্যে কাজ করতে দেখে আমি প্রার্থনা করি, ঈশ্বর তিনি যেমন উপর থেকে এটি অনুভব করেন, যা বলে যে তাকে যেতে হবে, আমরা তার উপর হস্তার্পণ করি আপনার প্রাচীন হিসাবে প্রভু, এবং তাকে সহভাগিতার দক্ষিণ হস্ত প্রদান করি, আর তার উপর আমাদের হাত রাখি এবং তার উপর ঈশ্বরের আশীর্বাদ প্রেরণ করি, যে আপনি তার ঠোঁট, তার চিন্তা ভাবনা, তার সমগ্র সত্তাকে অভিষিক্ত করবেন, আর তিনি যেন সুসমাচারের এই বার্তাটি প্রতিটি ফাটল এবং কোণে নিয়ে যান, যেখানে আপনি তাকে আহ্বান করবেন, এটা প্রদান করুন প্রভু। আমরা আপনাকে আমাদের ভাই, আপনার একজন দাস হিসাবে যীশু খ্রিস্টের নামে প্রদান করি, আমেন। বাক্য প্রচার করো আমার যুবক ভাই, ঋতুতে হোক এবং ঋতুর বাইরে, তিরস্কার করো, সমস্ত ধৈর্য ও শিক্ষা দিয়ে তিরস্কার করো। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই। আপনারা কি, আমি জানতাম না আপনি করেননি। ভাই বেন এখানে আমাদের কাছে এসেছে, আমি মনে করি তিনি কিছু সময় ধরে প্রচার করছে, তবুও তিনি আনুষ্ঠানিকভাবে হননি। আমি ভেবেছিলাম তিনি হয়েছিলেন, এই কারণেই আমি তাকে ডেকেছিলাম, অভিষিক্ত করা হয়েছে অথবা এখানে তার উপর হস্তার্পণ করা হয়েছে। এখন ভাই বেনের স্ত্রী এখানে কোথাও আছে, আর তিনি একজন প্রিয় ব্যক্তি, তিনি একজন মহিলা প্রচারক ছিলেন, আর যখন সে আর আমাদের ভাই বিবাহিত হন, আর তিনি তাকে ট্যাবারনাকেলে নিয়ে আসেন, যখন তিনি বাক্য দেখেছিলেন এবং শুনেছিলেন একজন মহিলা সুন্দর ব্যক্তিত্বের সঙ্গে, কিন্তু যখন তিনি দেখলেন যে মহিলাদের পক্ষে এটা করা অন্যায়, তখন তিনি সরে গেলেন, আর এটা তার স্বামীর উপর পড়েছে বলে মনে হচ্ছে, সেটা ঠিক, সেটা প্রেরিতীয়, এটা এমনই হওয়া উচিত। ভাই বেন তার স্ত্রীর সঙ্গে টেপগুলো নিয়ে যাচ্ছে, যেমন আমি উপলব্ধি করি তারা যাত্রা করেন দুর্গম স্থানে, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, আর তারা এই টেপগুলি বাজান এবং টেপের উপর মন্তব্য করেন। অনেক সময় তাদের তাড়িয়ে দেওয়া হয়, বাইরে বের করে দেওয়া হয়, বাইরে ফেলে দেওয়া হয়। আমরা এটা আশা করি, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। এখানে কতজন ভাই বেনকে চেনেন, কতজন তাকে ঈশ্বরের সেবক বলে বিশ্বাস করেন? এই আশীর্বাদের যোগ্য যে আমরা তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। দেখুন, তিনি অপরিচিত নন, তিনি বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে আছেন। আমি তাকে নম্র ব্যক্তি হিসেবে চিনি, তিনি আমার মতো, তিনি অনেক ভুল করেন, আমরা সবাই এটা করি। ভাই বেন সম্পর্কে আমি যা পছন্দ করি, তিনি এটা সঠিক করার জন্য হাঁটু গেড়ে যেতে ইচ্ছুক। আর যখন তিনি শুনলেন অন্যদিন বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের বিষয়ে, তিনি এবং তার স্ত্রী আলাদা হতে প্রস্তুত ছিলেন, কারণ তিনি তাকে ভালোবাসেন আর সে তাকে ভালোবাসে, কিন্তু তারা ঈশ্বরের বাক্যের সাথে মানিয়ে নিতে চান। বাক্য যা বলে তারা এটাই চেয়েছিল। আমি প্রার্থনা করি যে ঈশ্বর বেন এবং তার স্ত্রীকে তার সেবা করার জন্য আশীর্বাদ করবেন। আসুন আমাদের ভাইয়ের উপর হস্তার্পণ করি। প্রিয় ঈশ্বর, আমরা আমাদের ভাই বেনের উপর হাত রাখি, একটি চিহ্ন দ্বারা যে আমরা তাকে ভালোবাসি। আর আমরা বিশ্বাস করি প্রভু যে তিনি আমাদের জন্য একটি কাজ করতে ইচ্ছুক, এই টেপগুলির সাথে প্রেরণ করার জন্য দূরে কিছু পাহাড়ি লোকদের মধ্যে তাদের বাজানোর জন্য, যেখানে সম্ভবত আমরা অনেকে যেতে পাই না, কিন্তু তবুও বার্তা অবশ্যই সমস্ত বিশ্বের কাছে যেতে হবে। আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের ভাইকে আশীর্বাদ করবেন আর তাকে আপনার আত্মা প্রদান করবেন, আর এটি যেন তার উপর আসে এবং তাকে পথ প্রদর্শন করুন এবং তাকে এবং তার স্ত্রীকে সেই স্থানগুলিতে নির্দেশ করুন যেখানে সম্ভবত সেই একজন প্রাণ সেখানে আছে, আর দ্বার বন্ধ করা হবে না যতক্ষণ না সেই একটি মেষকে ভিতরে আনা হয়। আপনি 99 সন্তুষ্ট নন, সেই পুস্তকে যে সকল নাম আছে তাদের অবশ্যই আনতে হবে। তাদের সাহায্য করুন প্রভু, যখন আমরা তার উপর হাত রাখি তাকে আমাদের ভাই হিসাবে আমাদের সাথে যুক্ত করে, আর তার জন্য আমাদের সাহায্য ও প্রার্থনা তার সঙ্গে গমন করবে। আর আমরা প্রার্থনা করি যে আপনি তাকে আশীর্বাদ করবেন প্রভু, তিনি যেখানেই যান, যিশুর নামে আমেন। আপনাকে আশীর্বাদ করুন ভাই বেন, ভাইরা, সেবক হিসেবে আমরা আপনাদের সহভাগিতার দক্ষিণ হস্ত প্রদান করি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন ভাই জন মার্টিন আল। কতজন আল মার্টিনকে চেনেন? কতজন তাকে খ্রিস্টের দাস বলে বিশ্বাস করে? তিনি আমাদের কাছে এসেছেন একজন, আমি বিশ্বাস করি মূলত একটি প্যান্টিকোস্টাল গোষ্ঠী থেকে, আর এখন আমি মনে করি তিনি পালক এবং স্বাধীনভাবে কাজ করেন। আমি আলকে খ্রিস্টের একজন সত্যিকারের সেবক বলে জানি। আমি একটি কাজ কখনোই ভুলব না, অনেকগুলি হয়েছে, কিন্তু আলের সঙ্গে একটি কাজ আমার মনে আছে। এক রাতে তারা তাকে ডেকেছিলেন যখন আমি ড্যালাস টেক্সাস ছিলাম, অথবা আমি বিশ্বাস করি না, এটা ছিল বিউমন টেক্সাস, ঠিক বলেছেন বোন। আর তারা তার শিশুটি শুয়েছিল, মারা যাচ্ছিল, আর তারা ভেবেছিল সে ইতিমধ্যে মারা গেছে, সে আর শ্বাস নিচ্ছিল না। আর আল আমার ঘরে প্রবেশ করলে পিতার মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমার সামনে নত হলে, যখন আমি বিছানায় ছিলাম, জড়িয়ে ধরলে, তিনি আমার চারপাশে হাত রেখে বললে, ভাই আমি বিশ্বাস করি আপনি ঈশ্বরের ভাববাদী, আমি সবসময় এটা বিশ্বাস করেছি। আর যদি আপনি এই বাক্যটি বলেন, যদিও আমার শিশুটি মারা গেছে তবু সে জীবিত হবে, আর তার সন্তান জীবিত হয়ে ফিরে আসে, জীবিত আছে। আপনি কি বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বাসীদের সহভাগিতার ডান হাত পাওয়ার যোগ্য? আসুন আমরা প্রার্থনা করি ভাইয়েরা, যখন আমরা তার উপর হাত রাখি। করুণাময় স্বর্গীয় পিতা, আমরা আবার আমাদের ভাই মার্টিনের উপর হাত রাখি। আমরা তাকে প্রেরণ করি প্রভু, আপনি যে দুর্গম স্থানে যাওয়ার জন্য তাকে নিরূপণ করেছেন, এটা যেখানেই হোক না কেন, অনেক বা অল্প, উপপথ, মহাসড়ক, ঝোপঝাড় যুক্ত পথ, যদি এটি হয়, এটা যেখানেই থাকুক প্রভু, আপনার আশীর্বাদ তার সঙ্গে থাকুক। আমরা তার উপর আমাদের হাত রাখি যখন আমরা তাকে আপনার গতি নির্দেশ করি এবং তাকে আমাদের আশীর্বাদ করি, যেন সেই আত্মা যিনি আমাদের উপর আছেন প্রভু তার সঙ্গে যেতে পারে এবং তাকে পথ প্রদর্শন করবে ঝোপঝাড় যুক্ত পথে এবং হাইওয়েতে হারিয়ে যাওয়া প্রাণদের দিকে পরিচালিত করবে। আমরা তাকে প্রেরণ করি যীশু খ্রিস্টের নামে, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই মার্টিন, এখন যান আর প্রভু আপনার সঙ্গে থাকুন। একই উদ্দেশ্যের জন্য রিচার্ড, আপনার নাম রিচার্ড ব্লেয়ারকে কতজন জানেন? কতজন তাকে ঈশ্বরের সেবক বলে বিশ্বাস করেন? তিনি ইউনাইটেড প্যান্টিকোস্টাল চার্চের গোষ্ঠী থেকে এসেছেন। আর ভাই ব্লেয়ার, আমি তার একটি মহান আহ্বান স্মরণ করছি। আমার মনে আছে সেই সময়টা যখন ভাই ব্লেয়ার করতেন না, আমাকে বিশ্বাস করতে চাননি, কারণ তার সঙ্গে একটি আত্মা কাজ করছিল, তাকে বলছিল যে আমি ভণ্ড। আর যখন তিনি সভাতে বসেছিলেন, পবিত্র আত্মা ঘুরে দাঁড়ালেন এবং সেটা প্রকাশ করে দিলেন, আর তিনি একটি ভাঙনের জন্য প্রস্তুত ছিলেন, আর এটাই তাকে সেই আকারে নিয়ে আসে। আর আমার মনে আছে তার সুন্দরী স্ত্রী একদিন আমাকে ডেকেছিলেন, তিনি বললেন, ভাই ব্রানাম, আমি বিশ্বাস করি রিচার্ড মারা যাবে, আর তার কাছে আমি বিশ্বাস করি একটি স্কার্ফ ছিল, তিনি গিয়ে তার উপর এটা রাখলেন যেমন আমি তাকে করতে বলেছিলাম, আর প্রার্থনা করলাম, এখানে তিনি। একটি ছোট শিশু দুর্ঘটনায় পড়েছিল, অথবা তার ছেলে একটি দুর্ঘটনায়, যে তারা এর জন্য খুব বেশি আশা প্রদান করেননি, মস্তিষ্কে আঘাতের সাথে, আর প্রার্থনার মাধ্যমে, এমনকি ফোনের মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে ওঠে। আপনি কি বিশ্বাস করেন যে ভাই ব্লেয়ার খ্রিস্টের একজন সত্যিকারের সাক্ষী? আপনারা প্রার্থনা করুন যেন আপনার আশীর্বাদ তার সাথে যায়। ভাইয়েরা তার উপর হাত রাখুন। প্রিয় ঈশ্বর, আমাদের করুণাময় এবং মহৎ ভাইকে চিহ্নিত করার জন্য আপনার দাস, যিনি এমনকি নিজেদের দল থেকে এসেছেন আলোতে গমন করার জন্য। পিতা, আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের ভাই ব্লেয়ারকে আশীর্বাদ করবেন, যেমন আমরা তাকে আমাদের আশীর্বাদ এবং আমাদের অনুমোদন সহ প্রেরণ করি। আমাদের হস্ত তার উপর সহ আপনি যেখানে তাকে আহ্বান করেন। প্রভু, যে কাজই হোক না কেন, আপনার আত্মা যেন ভাই ব্লেয়ারের সঙ্গে যায়, তাকে পথ প্রদর্শন করুন এবং এই পৃথিবী হারিয়ে যাওয়া এবং মৃতপ্রায় লোকদের দিকে পরিচালিত করুন, যাতে তিনি সেই হারিয়ে যাওয়া মেসকে খুঁজে পেতে সহায়তা করতে পারেন, যেন তিনি তাদের দলে ফিরিয়ে আনতে পারেন। এটা যেখানেই হোক না কেন, তার জন্য আপনি যা কিছু রেখেছেন প্রভু, আমরা শুধু প্রার্থনা করি যে আপনার আত্মা তাকে পথ প্রদর্শন করুন এবং তার জীবনের যাত্রায় তাকে পরিচালনা করুন। আমরা তার ভাই, তাকে সহভাগিতার দক্ষিণ হস্ত প্রদান করি। আমরা আপনাকে যীশু খ্রিস্টের নামে তার সঙ্গে যেতে বলি, আমেন। সহভাগিতার দক্ষিণ হস্ত, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই ব্লেয়ার। আমরা আপনার সাথে আছি 100%। আপনার জন্য প্রার্থনা করি এবং আপনাকে সাহায্য করার জন্য আমরা যা কিছু করতে পারি তা করব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। কি বলছেন আপনি? কে? মার্লিন অ্যান্টন। কোথায়? মন্ডলিতে। কেউ কি ভাই মার্লিন অ্যান্টনকে চেনেন? তিনি আমার কাছে নতুন। ও হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন ভাই, সালভেশন আর্মির পক্ষ থেকে, সেটা ঠিক। আমি তাকে স্মরণ করি, অবশ্যই। আমি এখন তাকে চিনি। আমি শুধু তার মুখ তখন আমার কাছে পরিচিত মনে হচ্ছিল না। এই সময়ে কতজন তাকে ঈশ্বরের লোক বলে জানেন? কতজন বিশ্বাস করেন যে ঈশ্বর তার সঙ্গে কাজ করছেন? আপনারা হাত তুলুন। আপনারা কি তার জন্য প্রার্থনা করবেন? এখন ভাই, আমরা জানি যে আপনি একটি বড় দল থেকে এসেছেন, সালভেশন আর্মি। তারা একটি বড় দল, কিন্তু সালভেশন আর্মি রাস্তায় একটি দুর্দান্ত কাজ করে। আমরা নাজারিন, প্যান্টিকোস্টাল চার্চ অথবা সালভেশন আর্মি অথবা তাদের কারো বিরুদ্ধে কিছু বলতে পারি না। তারা আমাদের ভাই, কিন্তু আপনারা দেখুন, আমরা বিশ্বাস করি যে আমরা এই মুহূর্তের জন্য একটি মহান বার্তার বাহক। যেখানে আমরা বাস করছি, আপনি কি আমাদের সাথে এটা করতে চান? আসুন আমরা মাথা নত করি যখন আমরা আমাদের ভাইয়ের উপর হস্তার্পণ করি। প্রিয় স্বর্গীয় পিতা, আপনি সেই ব্যক্তি যিনি আহ্বান করেন, আপনি সেই ব্যক্তি যিনি বাক্যকে জীবন্ত করেন যাতে তারা বিশ্বাস করতে পারে। আর আমরা আমাদের মূল্যবান ভাইয়ের উপর হাত রাখি একটি অনুমোদন হিসাবে, যে আমরা বিশ্বাস করি যে আপনি তার সাথে আছেন এবং তাকে সাহায্য করবেন। আমরা তার সঙ্গে আমাদের আশীর্বাদ প্রেরণ করি, যেন আমরা যারা বিশ্বাস করি যে আমরা মৃত্যু থেকে জীবনে চলে এসেছি এবং এখন ঈশ্বরের অনুগ্রহে আমাদের হৃদয়ে দ্রুত শক্তি ধারণ করি, আমরা আমাদের ভাইয়ের উপর হাত রাখি এবং তাকে আমাদের আশীর্বাদ সহ প্রেরণ করি, যে আপনি তাকে পরিচালনা করবেন এবং তাকে পথ প্রদর্শন করবেন এবং পৃথিবীর প্রতিটি ফাটলে তাকে পরিচালনা করবেন। প্রভু, আপনি তাকে যাওয়ার জন্য অভিষেক করেছেন। আপনার আত্মা তার সঙ্গে প্রস্থান করুন এবং তাকে স্বাস্থ্য শক্তি প্রদান করুন এবং তার সেবা কার্যে সাফল্য প্রদান করুন, কারণ আমরা তাকে যীশু খ্রিস্টের নামে প্রেরণ করছি, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই। এটা হলো সহভাগিতার ডান হাত, আপনারা জানেন ভাইয়েরা তার সঙ্গে করমর্দন করেন, ভাইয়েরা এইরকম। তাই আপনি ঠিক আছে, প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনি আপনার যা ইচ্ছা। আর আপনার এখন আপনার নাম কি? ভাই ক্যারল। তিনি হলেন সিনসিনাটি থেকে আসা ভাই ক্যারল। ভাই ক্যারলকে কেউ চিনে? সিনসিনাটি থেকে আসা, আমি সন্দেহ করি যে কেউ চিনে। তিনি বলেছেন যে তিনি একটি দলের সঙ্গে ছিলেন আর সেই দলটি মহিলা সেবকদের নিয়োগ করতে চেয়েছিল। তিনি এটা সহ্য করতে পারেননি এবং তাকে তাদের কাজ থেকে দূরে সরে যেতে হয়েছিল। ঠিক এভাবেই আমি মিশনারি ব্যাপটিস্টদের থেকে দূরে সরে গিয়েছিলাম। ডাক্তার রয় ই ডেভিস, কতজন তার কথা শুনেছেন? অবশ্যই আপনি শুনেছেন। দেখুন, তিনি কিছু মহিলা প্রচারক নিয়োগ করতে চেয়েছিলেন আর আমি বললাম না মহাশয়, একজন প্রাচীন হিসাবে আমি বললাম আমি এটা করতে পারি না, সচেতন ভাবে এটা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে। আমি আপনাকে চিনি না ভাই ক্যারল, কিন্তু আপনার সাক্ষ্যের ভিত্তিতে এবং সেই সত্যের উপর যার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, সেই মহিলাদের বিরুদ্ধে আমাদের কিছু নেই। তারা বোন, আমরা তাদের ভালোবাসি, কিন্তু আমরা বিশ্বাস করি যে তারা তাদের স্থান পেয়েছে এবং তাদের অবশ্যই থাকতে হবে। দেখুন, আর আমরা বিশ্বাস করি যে তারা একজন পুরুষের প্রিয়তম, একজন সহকারী, আর যে কোনো ভাবে আমরা মনে করি তারা সর্বশ্রেষ্ঠ দান, পরিত্রাণের বাইরে যা ঈশ্বর একজন পুরুষকে দিয়েছেন। কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে তার বেদিতে কোনো স্থান নেই। সে ভিত্তিতে এবং ঈশ্বরের উপর আপনার বিশ্বাস, আমরা আপনার উপর হাত রাখি সহভাগিতা হিসাবে, আমাদের সাথে গমন করার করার জন্য আসুন আমরা তার উপর হস্তাপন করি। আমাদের প্রিয় স্বর্গীয় পিতা, এই যুবক আমি প্রায় জানি তার কেমন লাগছে। একটি বাস্তব সত্যের কারণে তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে, যে মনুষ্য কেবল রুটি দ্বারা বাঁচবে না, কিন্তু প্রত্যেক বাক্য দ্বারা। তাই আমরা তার উপর হস্তাপন করি, তার উপর আমাদের আশীর্বাদ রাখি। আপনার আত্মা তাকে পরিচালনা করুন, তাকে পথ প্রদর্শন করুন এবং জীবনের যাত্রায় তাকে পরিচালনা করুন যেখানে আপনি তাকে প্রেরণ করেন। প্রভু তাকে জানতে দিন যে আমরা তার জন্য প্রার্থনা করছি এবং এটি তার জন্য সাহায্য হবে, এবং তাকে সহায়তা করুন যতক্ষণ তিনি সত্যের পক্ষে দাঁড়াবেন। এটা প্রদান করুন প্রভু, আমরা তাকে প্রেরণ করি যীশু খ্রিস্টের নামে, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ভাই ক্যারল, আপনি শুধু তাদের উপর হাত রাখুন, বিভিন্ন জন আপনারা সবাই তার জন্য সহভাগিতার সঠিক হাত দিন। ভাই রুডেল এখানে গির্জায় আনুষ্ঠানিকভাবে কখনোই অভিষিক্ত হননি। ভাই রুডেলকে কতজন চেনেন? আমরা সবাই তাকে চিনি। কতজন জানেন তিনি ঈশ্বরের লোক? প্রিয় স্বর্গীয় পিতা, আপনার প্রাচীনদের মতো করুন যারা এই ভাইয়ের উপর হস্তার্পণ করছে, যিনি গভীর ঘোলা জলের মধ্যে দিয়ে চলে এসেছেন। তিনি তার মণ্ডলীকে ভেঙে পড়তে দেখেছে, তিনি সবকিছু ঘটতে দেখেছে, কিন্তু তবুও বিশ্বাস করে। যদিও আমরা তার উপর আমাদের হস্তাপন করি আর তার উপর আমাদের আশীর্বাদ স্থানান্তর করি। তাকে অভিষেক করুন প্রভু, প্রবলভাবে বাক্য দিয়ে প্রভু, এবং তাকে পৃথিবীর প্রতিটি ফাটলে প্রেরণ করুন। তার উপর থাকুন এবং তাকে সাহায্য করুন আর তাকে প্রেরণ করুন যীশু খ্রিস্টের নামে, আমেন। ভাই রুডেল, আপনার কাছে সর্বদা সহভাগিতার ডান হাত রয়েছে। আমি ভাই রুডেলকে চিনি, মনে হচ্ছে আমার নিজের ছেলের মতো। তার বাবা আর আমি, মা, একে অপরের অনেকদিন ধরে পরিচিত, আর আমি ভাই রুডেলকে ঈশ্বরের সেবক বলে জানি। আমি তার সঙ্গে সেবা করেছি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই রুডেল। তার নাম কি? আপনি কে ভাই? ভাই মার্টিন। আপনি কি তাকে চেনেন? ভাই মার্টিন, আপনার নাম কি? ভাই ম্যাককোমাস। আমি অনুমান করি এখানে কেউ তাকে চেনেন না, কিন্তু তিনি একজন, হ্যাঁ, এখানে এই ব্যক্তি তাকে চেনেন, ভাই টাইলার। আর তিনি আসেন তার উপর হস্তার্পণ যেন তিনি সুষমাচারের বাহক হন। ভাই ম্যাককোমাস, আপনি কোথা থেকে এসেছেন? ভাই ম্যাককোমাস, রকফোর্ড, ইলিনয়। ও, এটা কি ঠিক? টিউশন থেকে। ও, আমার এখন ফোন কলটির কথা মনে আছে। প্রভুর প্রশংসা হোক। কি বলছেন? আপনার বোন, তাই তিনি এখন এখানে আছেন। অন্য রাতে টিউশন থেকে টেলিফোনের মাধ্যমে প্রার্থনা করা হয়েছিল। তিনি কিছু রাত আগে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন আর তিনি এখন এখানে আছে। ভাই মার্টিন, এটা জানেন বন্ধু, আশ্চর্যের কিছু নেই যে তিনি বার্তা নিতে চান। আসুন আমাদের ভাইয়ের উপর হস্তার্পণ করি। প্রিয় ঈশ্বর, আমি এই অন্যদের সঙ্গে আপনার দাসের উপর হস্তার্পণ করি এবং তাকে সহভাগিতার ডান হাত প্রদান করি। প্রার্থনা করি যে ঈশ্বরের আশীর্বাদ, যে আপনি তাকে অভিষিক্ত করেছেন, আপনার আশীর্বাদ তার উপর বর্ষিত হোক এবং তাকে পথ প্রদর্শন করুন এবং তাকে পরিচালিত করুন যীশু খ্রিস্টের নামে, আমেন। সহভাগিতার দক্ষিণ হস্ত আমার ভাই, এবং যারা আপনার সঙ্গে আছেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকুন। হ্যাঁ ভাই, ঠিক আছে মহাশয়, আমি বিশ্বাস করি এটা। ভাই ড্যারিস, আমি না, এই ব্যক্তি হলেন ভাই ড্যারিস। আপনি কোথা থেকে এসেছেন ভাই? ব্ল্যাক রক, আরকানসাস। ভাই, তাকে জানি। অন্য কেউ আমি বিশ্বাস করি এখানে বলেছেন? ভাই ব্রুয়ার, আমি বিশ্বাস করি। আমি আজ সকালে তাদের সাথে দেখা করেছি। আর বোন ভেইল, আমি অনুমান করি ভাই ভেইল, এবং যারা তাকে চেনে এবং তাকে ঈশ্বরের একজন ব্যক্তি, ঈশ্বরের দাস হিসেবে জানেন, বিস্ময়কর। ঠিক আছে, এখন আমার প্রিয় ভাই, বার্তার বাহক হওয়ার জন্য আমরা আপনাকে জানাতে চাই যে আমরা আপনার পিছনে দাঁড়াবো। আমরা যা করতে পারি সবকিছু করব। আমরা আপনার জন্য প্রার্থনা করব যেন আপনিও এই বার্তা বহন করেন। ঈশ্বর আপনাকে যেখানে যেতে অভিষেক করেছেন তার দূরতম অংশে। আসুন আমরা আমাদের ভাই ড্যারিসের উপর হাত রাখি। প্রিয় ঈশ্বর, আমরা আমাদের ভাইয়ের উপর হাত রাখি, তাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিয়ে, এবং যীশু খ্রিস্টের নামে তাকে প্রেরণ করি যেন আপনি তাকে অভিষেক করেন। Let's go. আর তাকে সহভাগিতার দক্ষিণ হস্ত প্রদান করুন, আর আপনার আত্মা তার সঙ্গে গমন করুক এবং তাকে পথ প্রদর্শিত করুক এবং তাকে পরিচালিত করুক যীশু খ্রিস্টের নামে, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই। এখন আমি বিশ্বাস করি ভাই অ্যান্টনি, আপনারা অনেকেই ভাই অ্যান্টনিকে চেনেন, তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন। আমি তাকে খ্রিস্টের সেবক হিসেবে জানি, আমি নিজেই। আমি বিশ্বাস করি তিনি একজন সমর্পিত প্রাণযুক্ত যুবক, তার উপর কখনোই আনুষ্ঠানিকভাবে হস্তাপন করা হয়নি, তিনি জানতেন না যে এটা আসছে বন্ধুরা দেখুন, কিন্তু এখন এটি ভালো যে কোনো সময়ের থেকে, তাই আমরা ভাই অ্যান্টনির উপর হস্তাপন করতে যাচ্ছি এবং তাকে সহভাগিতা করার দক্ষিণ হস্ত প্রদান করছি। ঈশ্বরকে অভিষেক করতে হবে এটা তাকে জানানোর জন্য আর আপনাদের জানানোর জন্য যে আমরা এই ভাইকে বিশ্বাস করি এবং আমরা তাকে ভালোবাসি আর তিনি আমাদের একজন এই বার্তায়, আর আমরা চাই তার কাছে ঈশ্বরের আশীর্বাদ থাকুক, আর এটাই আমরা তার কাছে প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি যখন আমরা হস্তাপন করি ভাই। প্রিয় ঈশ্বর, এই নম্র ছোট্ট আপনার ইতালীয় দাস প্রভু আজ রাতে এসেছে তার উপর হস্তাপন করার জন্য এবং সহভাগিতার দক্ষিণ হস্ত আনুষ্ঠানিকভাবে তার কাছে প্রসারিত হয় মণ্ডলীর কাছ থেকে। প্রভু, আপনার মহান শক্তি এই যুবককে পৃথিবীর সেই অংশে এবং সেই ফাটলে প্রেরণ করুন যেখানে আপনি তাকে ডেকেছেন, আর তিনি যেন যান এবং সেই লোকদের পাপ এবং অসুস্থতা থেকে উদ্ধার করে এবং প্রভু তার জীবনের সমস্ত দিন আপনার সেবা করে। আপনি তাকে পরিচালনা করুন, তাকে পথ প্রদর্শন করুন, আমাদের আশীর্বাদ যেন তার সঙ্গে থাকে যেমন আমরা তাকে পাঠিয়েছি যীশু খ্রিস্টের নামে, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ও, আমি জানি না, আমরা একটি টেলিফোন সংযোগে আছি, প্রতি মিনিটে 50 সেন্ট। এখানে কি অন্য কেউ ছিলেন? এখানে আসুন এবং আপনার নাম বলুন। আপনারা কে ভাইয়েরা? ঠিক এখানে মাইক্রোফোনে শুধু তাদের বলুন, এটা কি তারা? আমার ভাইয়েরা, এই ব্যক্তিরা, আপনারা কি এই বার্তাকে ঈশ্বরের বাক্য থেকে সত্য বলে বিশ্বাস করেন? আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? ঠিক আছে, আর আপনি আকাঙ্ক্ষিত, আর ভাবুন যদি আমরা আপনার উপর হস্তাপন করি, আমরা চাই আপনি জানুন যে আমরা আপনার সাথে আছি এবং আপনাকে সাহায্য করার জন্য আমরা যা করতে পারি তা করব। আর এখন আমি চাই আপনারা ভাইয়েরা যেন আমিও তাদের উপর হাত রাখতে পারি এখনই এখানে আসার জন্য। আর আসুন আমরা সবাই মাথা নত করি যখন আমরা তাদের উপর হস্তাপন করি। প্রিয় ঈশ্বর, এখানে পুরুষদের একটি দল আছে, আমি তাদের প্রত্যেকের উপর আমার হাত রাখি ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের নামে। আর আপনি যিনি তাদের সেবক হওয়ার জন্য আহ্বান করেছে যাতে তারা এটি প্রচার করতে পারে, প্রভু তাদের জীবনের সমস্ত দিন ধরে আর প্রত্যেক প্রাণীর কাছে সুসমাচার প্রচার করুন, আমরা তাদের সহভাগিতার দক্ষিণ হস্ত প্রদান করি এবং তাদের সাথে থাকার জন্য আপনার আশীর্বাদ প্রার্থনা করি। প্রভু, যেমন আমরা তাদের আশীর্বাদ করি, আমাদের আশীর্বাদ প্রেরণ করি, তারা যেন পৃথিবীর প্রতিটি ফাটলে যেতে পারে যেখানে আপনি তাদের যেতে আহ্বান করেছেন। আপনি তাদের যে ক্ষমতায় ডেকেছেন সেই ক্ষমতায় তারা যেন কাজ করে এবং আপনার সেবা করে, তারা যেন সাহসী এবং ঈশ্বরের প্রকৃত সেবক হয়, এটা প্রদান করুন প্রভু। আর আমরা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন প্রত্যেকে ভাইরা। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই হিউম। প্রভু আপনাদের সঙ্গে থাকুন প্রত্যেকে। আশীর্বাদ হোক সেই বাঁধন যা আবদ্ধ করে, খ্রিস্টের প্রেমে আমাদের হৃদয়, আত্মীয় মনের সহভাগিতা সেটি উপরের মতো। তিনি কি বিস্ময়কর নন? এখন চিন্তা করুন আজ রাতে এখানে কতজন সেবক তাদের উপর হাত রাখার জন্য আছেন। আমি জানতাম না যে আমরা এই টেলিফোন সংযোগে ছিলাম, যদি সেখানকার লোকেরা এর জন্য আমাকে ক্ষমা করে, আমি এটা জানতাম না। দেখুন, আমি জানতাম না তারা আজ রাতে এই ছোট্ট বার্তাটির জন্য সংযোগে থাকবে, কিন্তু আমরা এখন আমরা বাক্য পাঠ করব এবং প্রার্থনা করব এবং সরাসরি এই বার্তায় প্রবেশ করব যা আমি অনুভব করি যে পবিত্র আত্মা আমার দ্বারা আজ রাতে আপনাদের কাছে নিয়ে আসবেন। আর এখন যখন আমরা পাঠ্যটির জন্য ফিরে আসছি, আমি এক মুহূর্তের মধ্যে এটি ঘোষণা করব। আসুন গণনা পুস্তকের দিকে ফিরে যাই, 22তম অধ্যায় পদ 31, গণনা পুস্তক 22:31 একটি পাঠ্যের জন্য। যখন আপনারা খুলছেন, আপনি যদি পড়তে চান এটি পড়ুন অথবা এটি চিহ্নিত করুন। আমি চাই আপনারা সবাই এখন আমাকে মনে রাখবেন যতক্ষণ না আমি আপনাদের সাথে আবার দেখা করি। আমি আশা করি এই গ্রীষ্মে কোনো এক সময় যদি প্রভু চান, আর যদি কিছু হয় আমি বিদেশে যেতে পারবো না, আমি ফিরে আসব। কিন্তু আমরা এখন সেটি বিশ্বাস করেছি যে এই সব কিভাবে কাজ করেছে, যে পবিত্র আত্মা এখন আমাদেরকে এমন একটি পথে পাঠাতে চলেছে যা তিনি আমাদের প্রেরণের জন্য নিজে বেছে নিয়েছে, আর সেভাবেই আমরা এটা করতে চাই। প্রভু আশীর্বাদ করুন। পিতা, আমরা আপনার বাক্য পাঠ করতে যাচ্ছি, আপনি কি এটিকে আশীর্বাদ করবেন এবং আমাদের বোঝার জন্য এটি অভিষেক করবেন? আমরা যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। গণনা পুস্তক 22 অধ্যায় এবং 31 পদ। আর সদাপ্রভু বিলিয়মের চক্ষু খুলিয়া দিলে তাহাতে সে দেখিল সদাপ্রভুর দূত পথের মধ্যে দাঁড়াইয়া আছেন তাহার নিষ্কোষ খড়গ হস্তে। তখন সে মস্তক নমন পূর্বক উবুড় হইয়া পড়িল। এখন এটি পাঠ করার সময় এর চারপাশে একটি প্রসঙ্গ তৈরি করতে আমি বিষয়টি নিতে চাই। ঈশ্বর কি কখনো তার বাক্যের প্রতি তার মন পরিবর্তন করেন? এটি বেশ একটি পাঠ্য এবং এটি একটি বড় সত্য যা আমাদের বোঝা উচিত। ঈশ্বর কি কিছু বলতে পারেন এবং তারপর বলতে পারেন, আমি দুঃখিত, আমি এটা বলেছি? ঈশ্বর কি তার বাক্য ফিরিয়ে নিতে পারে তিনি এটি বলার পরে? এখন এখানে এই বিবৃতিতে যে কারণে আমি এই বিবৃতিটি বেছে নিয়েছি, কারণ এটি বাইবেলের একটি বিবৃতি যা একজন পাঠক দেখার চেষ্টা করছেন অথবা বলার চেষ্টা করছেন যে ঈশ্বর তার মন পরিবর্তন করে। এটি বাইবেলের যে কোনো স্থানে তার মন পরিবর্তনের মতো হবে যা আমি জানি, কারণ তিনি বিলিয়মকে একটি কথা বলেছিলেন এবং তারপর তাকে অন্য কথা বলেছিলেন। আর এখন অনেক লোক বিলিয়মকে একজন ও একজন গণক বা অন্য কিছু করার চেষ্টা করেছে, কিন্তু বিলিয়ম একজন গণক ছিলেন না, তিনি সদাপ্রভুর একজন ভাববাদী ছিলেন। এখন আমরা প্রথমে বার্তার রূপরেখাটি খুঁজে বের করব। ইসরায়েল তাদের যাত্রায় ছিল, ফিলিস্তিনে যাচ্ছিল মিশর থেকে বেরিয়ে, আর সদাপ্রভু তাদের সঙ্গে ছিলেন। ইসরায়েলের সামনে যে সমস্ত শত্রু উঠেছিল তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ ঈশ্বর বলেছিলেন যে তিনি তাদের আগে ভীমরুল প্রেরণ করবেন এবং শত্রুদের তাড়িয়ে দেবেন যতক্ষণ তারা তার আদেশের আনুগত্যে গমনাগমন করবে। কাজটি কখনোই খুব বড় ছিল না। আমালেকীয়রা সেই সময়ের দৈত্য, ইসরায়েলের কাছে কিছু ছিল না। যদিও তারা আকারে ছোট ছিল, কিন্তু সদাপ্রভু এই কথা কহেন, এর সঙ্গে তারা গমন করছিল। তাই বিরোধিতা যাই হোক না কেন, ঈশ্বর সর্বদা দেখেছে যে তার প্রতিশ্রুতির বাক্য ইসরায়েলকে কখনো ব্যর্থ করেনি। আর পুরাতন নিয়মের ইসরায়েল হল এক প্রকার নতুন নিয়মের বধু, জগৎ থেকে বেরিয়ে আসা, কনান দেশের পথে যাত্রা করছে, অথবা যে কনানের দিকে আমরা যাত্রা করছি সেই সহস্রাব্দ। এখন আমরা লক্ষ্য করি এখানে মোয়াব হল এক ধরনের মণ্ডলী, আর মোয়াব তারা সবেমাত্র কিছু রাজাকে হত্যা করেছিল এবং শত্রুকে পরাজিত করেছিল, সবকিছু মেরে ফেলেছিল, দেশ অধিকার করেছিল এবং মোয়াব দ্বারা চালিত হয়েছিল। এখন মোয়াব কোনোভাবে একটি বিধর্মী জাতি ছিল না। মোয়াব ছিল একটি জাতি যারা ইসরায়েল যে ঈশ্বরের সেবা করেছিল সেই একই ঈশ্বরের সেবা করেছিল। আর মোয়াবের ভূমি মূলত লোটের পুত্রের সঙ্গে শুরু হয়েছিল, তার নিজের কন্যা দ্বারা, আর সে এই জাতির প্রতিষ্ঠাতা হয়ে এবং তার খ্যাতি সম্পন্ন ব্যক্তিদের সংগঠিত করেছিল এবং আরো অনেক কিছু, এবং তা থেকে একটি বড় জাতি তৈরি করেছিল, আর তারা সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল এবং চলতে থাকে। আর এখন ইসরায়েল আব্রাহামের বংশ থেকে ছিল, লোটের নয়। ইসরায়েল ইসহাক জ্যাকব থেকে বেরিয়ে আসে, আর জ্যাকবের সেই 12 বংশ থেকে ইসরায়েল জন্মগ্রহণ করেছিল, যা পরে ইসরায়েল নামে পরিচিত হয়েছিল, কারণ তিনি প্রভুর সঙ্গে মল্লযুদ্ধ করেছিলেন আর মোয়াব এখানে। এখন এতে আর আপনারা যারা টেলিফোনে আছেন, এতে আমি প্রথমে বলতে চাই যে আমি সমালোচনামূলক হতে চাই না, আর আমি আশা করি আমি নই। কিন্তু আমাকে যে বার্তা দেওয়া হয়েছে, আমাকে অবশ্যই সেই বার্তার প্রতি বিশ্বস্ত থাকতে হবে, নতুবা আমি ভণ্ড হয়ে যাব। দেখুন, আমাকে যা বলার জন্য পাঠানো হয়েছে তার চেয়ে বেশি কিছু বলতে আমি পারি না। আর আমি ভাবছি যে আজ খ্রিস্টান সমাজের বড় শত্রু হল সংগঠিত গির্জা। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এটি অবশেষে পশুর চিহ্নে পরিণত হবে, যা আমি করতে পারি। মনে করি আমি ঈশ্বরের সাহায্যে বাইবেল দ্বারা প্রমাণ করতে পারি। আমি ইতিমধ্যে এটা করেছি যে এটা পশুর চিহ্নে পরিণত হবে মণ্ডলীর ফেডারেশনে, কারণ ঈশ্বর কখনো কোনো সময়ে কখনো একটি নিযুক্ত মণ্ডলী সংগঠিত মণ্ডলীকে স্বীকৃতি দেননি, কখনো করেননি, তিনি এটা কখনো করেননি। আর যখনই মানুষ একটি সংগঠন তৈরি করে, ঈশ্বরের আত্মা এটি ছেড়ে চলে যায় এবং আর কখনো ফিরে আসেন না। যে কোনো ঐতিহাসিককে জিজ্ঞাসা করুন, অথবা আপনি নিজেই পাঠক হতে পারেন, কখনোই না। যখন তারা সংগঠিত হয়েছিল, ঈশ্বর এটিকে তাকের উপর রেখেছিলেন আর সেখানেই এটি চলে যায়, এটা এমনই থেকে যায়। তারপর থেকে তারা সদস্যদের মধ্যে বেড়ে ওঠে, কিন্তু আত্মার জাগরণ ঘটেনি, কখনো না, আর না। মোয়াব এখানে এই ধরনের একটি ধরন, কারণ তারা একটি সংগঠিত জাতি ছিল তাদের নিজ দেশে, যেমন তাদের ধর্ম সম্প্রদায়ে, আর সেখানে তাদের নিজস্ব ধর্ম ছিল এবং তাদের ধর্ম ছিল সেই একই ধর্ম যা ইসরায়েলের ছিল। তারা মোয়াবীয় ছিল এবং যিহোবা ঈশ্বরে বিশ্বাস করত, কিন্তু তাদের লোকদের একটি সংগঠিত দল ছিল। আর এখন যেমন তারা প্রাকৃতিক মণ্ডলীর প্রতিনিধিত্ব করে, ইসরায়েল তার যাত্রায় আধ্যাত্মিক মণ্ডলীর প্রতিনিধিত্ব করে। এখন ইসরায়েল একটি সংগঠিত জাতি ছিল না যতক্ষণ তারা ঈশ্বরকে অনুসরণ করেছিল। তারা স্বাধীন ছিল, তারা উঠে আসে প্রবাসী, যাওয়ার কোন স্থান ছিল না। আগুনের স্তম্ভ যেখানেই গিয়েছিল তারা তার সঙ্গে গিয়েছিল। তারা একটি সংগঠিত জাতি ছিল না, তাদের মধ্যে একটি বিষয় ছিল, কারণ ঈশ্বরের আদেশ অনুসারে তকছেদ তাদের তা প্রদান করেছিল। কিন্তু এই সময়ে কখনোই সংগঠিত জাতি নয়। যখন তারা অবশেষে একটি সংগঠিত জাতিতে পরিণত হয়, সেখানে তারা পড়ে যায় এবং তাদের মসীহকে প্রত্যাখ্যান করে। আর এখন আমরা দেখতে পাই সর্বদা যখন এই প্রাকৃতিক এবং আধ্যাত্মিক গির্জাগুলি এবং সংস্থাগুলির আত্মা মিলিত হয়, সবসময় একটি সংঘর্ষ হয়, এটা হতে ব্যর্থ হয় না। এটা সবসময় সংঘর্ষ হয়, কারণ আমরা দেখতে পাই যে এর মধ্যে একটি হিংসা আছে। আর সেখানে এই হিংসার মধ্যে একটি শারীরিক তুলনা ছদ্মবেশ সৃষ্টি করে। আর আমরা আজকে এটি খুঁজে পাই যেমনটি তখন ছিল। যখন ঈশ্বর একজন ব্যক্তির জন্য কিছু করেন, তখন সবাই অনুলিপি করার চেষ্টা করে, ঠিক যেমন ঈশ্বর সেই ব্যক্তির জন্য করেছিলেন। দেখুন, এটি একটি প্রতিযোগিতার সৃষ্টি করে এবং একটি মানসিকতা তৈরি করে। আর তারপর যদি তারা না পায় অন্যদিকে আধ্যাত্মিক ফলাফল, তখন তারা একটি রাজনৈতিক শক্তি দ্বারা এটি গ্রহণ করে, অথবা তারা কিছু প্রতিস্থাপন করে মানুষের মন খারাপ করার জন্য, নিজের পিছনে শিষ্যদের টানতে। একদম শুরুতে ঠিক সেটাই হয়েছিল। কোয়েন এবং হেবলের মতো উভয় বালক এখানে পৃথিবীতে, আর যখন হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কোয়েনের চেয়ে উত্তম বলিদান করলেন, আর ঈশ্বর হেবলকে প্রমাণিত করলেন, নেমে এসে তার বলিদান গ্রহণ করেন, এটি কোয়েনের মধ্যে হিংসা সৃষ্টি করেছিল, কারণ সে তার ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার ভাইকে হত্যা করেছিল। এটা আদিতে শুরু হয়েছিল যখন প্রাকৃতিক এবং আধ্যাত্মিক, যদিও কোয়েন এবং হেবল একই ঈশ্বরের উপাসনা করেছিল, তারা উভয়ই একই ধরনের বেদী তৈরি করেছিল এবং তারা উভয়ই একই ঈশ্বরের উপাসনা করত, একই গির্জায়, একই বেদীতে। কিন্তু কোয়েন শারীরিক যুক্তি দ্বারা
জমির ফল এনেছিল এবং বলি হিসাবে বেদের উপর রেখেছিল, এই ভেবে যে এটি ঈশ্বরের কাছে প্রায়শ্চিত্তের জন্য উত্তর প্রদান করবে, তাই সে নিশ্চয়ই নিয়ে এসেছিল। যেমন আজ লোকেরা মনে করে আপেল যা আদম ও হবা খেয়েছিল যা পাপ নিয়ে আসে, আর যাই হোক আমি মনে করি এখন তারা এটিকে একটি ডালিম অথবা এখন কিছুতে নামিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বলেছিল খুব বেশি দিন আগে নয়, এটা অন্য কিছু ছিল। কিন্তু হেবেলের সঠিক বলিদান ছিল, তিনি জানতেন যে রক্তই এটা করেছে, তাই তিনি একটি মেষ শাবক নিয়ে আসেন। আর যখন ঈশ্বর তার গ্রহণ করেছিলেন, এখন হেবেল বিশ্বাসের দ্বারা, প্রকাশ দ্বারা, অন্য কোন উপায়ে নয়, সেখানে কোনো বাইবেল লেখা ছিল না। সুতরাং আপনারা দেখুন ধার্মিকতার আদি হল ঈশ্বরের প্রকাশিত সত্য, এবং জীবন্ত ঈশ্বরের সমগ্র মণ্ডলী তার উপর নির্মিত। যীশু একদিন পর্বত থেকে নেমে এসে তার শিষ্যদের বললেন, আমি মনুষ্যপুত্রকে এই বিষয়ে লোকে কি বলে? একজন বলেছেন আপনি মসীহ, আর অন্যজন বলেছেন আপনি এলিয় আর আপনি জেরেমিয় অথবা ভাববাদীদের একজন। তিনি বললেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? তখনই প্রেরিত পিতর ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আত্মার দ্বারা চালিত হয়ে সেই অসাধারণ বিবৃতিটি দিয়েছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। বিবৃতিটি লক্ষ্য করুন, হে জোনার পুত্র শিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, আমার স্বর্গস্থ পিতা ইহা তোমার নিকট প্রকাশ করিয়াছেন। তুমি শিমন, এই পাথরের উপর কোন পাথর? এখন ক্যাথলিক বলেন পিতরের উপর সেই পাথর, ছোট পাথর, আর প্রোটেস্ট্যান্ট বলেন খ্রিস্টের উপর সেই প্রস্তর। ভিন্ন হতে হবে না, কিন্তু এটা পিতরের কাছে প্রকাশিত প্রকাশের উপর ছিল। তিনি কে ছিলেন? কেহ আমার নিকটে আসিতে পারে না। যিশু বলেছিলেন, পিতা যদি তাহাকে আকর্ষণ না করেন, আর পিতা আমাকে যাহা দিয়াছেন সেই সমস্ত আমারই নিকটে আসিবে। আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, ধন্য তুমি শিমন, যোহনের পুত্র, মাংস ও রক্ত তোমাদের নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা। এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আধ্যাত্মিক ভাবে প্রকাশিত ঈশ্বরের বাক্য। লক্ষ্য করুন, হেবেল ঈশ্বরকে বিশ্বাস করে আরো চমৎকার বলিদান করেছিলেন, আর দৈহিক বিশ্বাসী ভাবল যে এটা তার নিজের হাতের কাজ, আর তার ফল সকল ও তার সুন্দর নৈবেদ্য যা সে এনেছিল যাতে ঈশ্বর স্বীকৃতি দেয়, এবং এটি একটি সংঘর্ষ তৈরি করে। আমরা দেখতে পাই যে আব্রাহাম এবং লোটকে সংঘর্ষে লিপ্ত হতে হয়েছিল। আমরা দেখতে পাই যে মোশি এবং দাথন কোরাহের মধ্যে একই সংঘর্ষ হয়েছিল। মোশি প্রভুর বাক্য দ্বারা নিযুক্ত একজন ভাববাদী হয়ে প্রমাণিত যে তাকে তাদের সময়ের নেতা হওয়ার জন্য মনোনীত করা হয়েছিল, এবং আব্রাহাম এই সমস্ত বিষয়গুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এখানে মোশি ঠিক তাই করেছিলেন যা ঈশ্বর বলেছিলেন ঘটবে। আর কোরাহ শারীরিক হওয়ায় তাদের মধ্যে একটি সংগঠন গড়ে তুলতে চেয়েছিল, সে পুরুষদের একটি দল তৈরি করতে চেয়েছিল। আর ঈশ্বর এমন লোকদের সঙ্গে কার্য করেন না, এটা ঠিক সেখানে দেখায় সেই শাস্ত্রে আজকের যাত্রার এক প্রকার। সেই সংগঠন ঈশ্বর যা অভিষেক করেন তা নয়, কারণ কোরাহ এটা করার সাথে সাথে সে মোশিকে বলেছিল, তুমি নিজের উপর খুব বেশি বিষয় গ্রহণ করো, অন্য কথায় সমস্ত মণ্ডলী পবিত্র, কেন তুমি বলছো তুমি একমাত্র পবিত্র মানুষ, তোমার এই রকম কিছু করার অধিকার নেই, তুমি নিজেকে বড় করার চেষ্টা করো, আমরা সবাই পবিত্র, আমরা সবাই ঈশ্বরের সন্তান। আর মোশি মাথা ঘুরিয়ে চলে গেলেন, তিনি বললেন, প্রভু আমি কি করব? ঈশ্বর বললেন, তার থেকে নিজেকে পৃথক করো, আমার এটাই যথেষ্ট। আর তিনি তাকে ভূমিতে গ্রাস করলেন। দেখুন সেখানে সংঘর্ষ ছিল, যখন দৈহিক এবং আধ্যাত্মিক মিলিত হয় সবসময় একটি সংঘর্ষ হয়। যখন যিহুদা এবং যীশু মিলিত হন তখন একটি সংঘর্ষ হয়, একজন ঈশ্বরের পুত্র, অন্যজন শয়তানের পুত্র। ঠিক কোয়িন এবং হেবেলের মতো যখন তারা মিলিত হয়েছিল তখন একটি সংঘর্ষ হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন গির্জার কোষাধ্যক্ষ আর অন্যজন পালক। আর এখন যেমন আমরা এই দিনে আসি আবার একই বিষয়ে, খ্রিস্টের আধ্যাত্মিক বধূর কাছে দৈহিক ধর্ম সম্প্রদায়, খ্রিস্টের আধ্যাত্মিক বধু দৈহিক সংগঠনগুলি থেকে অনেক আলাদা, যতক্ষণ না তাদের মধ্যে কোনো তুলনা হয় না। এখন লক্ষ্য করুন, প্রাকৃতিক সবসময় আধ্যাত্মিকের ধরন অবধারণ করার চেষ্টা করে, কিন্তু জাকব এবং ঐশ্বর মতো এটা কাজ করবে না, এটা হবে না। এখন যখন ভালো কাজ করার কথা আসে, আমি বিশ্বাস করি যে ঐশ্বর আসলে জাকবের চেয়ে ভালো মানুষ ছিলেন। মানুষের দৃষ্টিতে তিনি তার পিতার যত্ন নেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি অন্ধ ছিলেন, একজন ভাববাদী, আর এই সমস্ত বিষয়গুলি যা তিনি করার চেষ্টা করেছিলেন। কিন্তু ঐশ্বর এটাকে শুধু দৈহিক কাজ বলে মনে করেননি। তিনি ভেবেছিলেন যে তিনি যা করেছেন তার দ্বারা তিনি প্রবেশ করতে পারে, কারোর জন্য ভালো কিছু করতে পারে, যা ঠিক ছিল। কিন্তু জাকব তার সম্পূর্ণ প্রাণ সেই জন্মগত অধিকার পাওয়ার জন্য ছিল, আর এটাই ঈশ্বর তার মধ্যে আধ্যাত্মিক স্বীকৃতি দিয়েছিলেন। লক্ষ্য করুন, এবং এটি সর্বদা স্বাভাবিক জন আধ্যাত্মিক জনকে ঘৃণা করে। এটা কোয়েনকে হেবলকে ঘৃণা করতে বাধ্য করেছিল, এটা কোরাকে মোশিকে ঘৃণা করতে বাধ্য করেছিল, এটা জিহুদাকে যিশুকে ঘৃণা করতে বাধ্য করেছিল, আর এটা এভাবে চলতে থাকে। এটা স্বাভাবিক জন আধ্যাত্মিক জনকে ঘৃণা করে, ঠিক যেমন কোয়েন আদিতে হেবলকে ঘৃণা করত। ঈশ্বর যার কাছ থেকে বলি গ্রহণ করেছিলেন এবং তাদের ধ্বংস করার চেষ্টা করে, এমনকি তারা প্রভাব ধ্বংস করার চেষ্টা করে, তারা সবকিছু ধ্বংস করার চেষ্টা করে, কারণ এটি হিংসা ছাড়া আর কিছুই নয়। এটি কোয়েন থেকে শুরু হয়েছিল এবং প্রমাণিত হয়েছিল যে এটি হিংসা ছিল, এবং এটি আজও একই জিনিস। যখন প্রাকৃতিক, দৈহিক এবং আধ্যাত্মিক একসাথে মিলিত হয়, এটি প্রমাণ করে যে এটি শয়তান, অন্য কোন উপায়ে নয়, কারণ হিংসা শয়তান থেকে আসে। আর তারপর সত্যের ছদ্মবেশ ধারণ করে, কেউ এমন কিছু ছদ্মবেশে হওয়ার চেষ্টা করে যা সে নয়, তারা করার জন্য অভিষিক্ত নয়। এই শেষ সময়ে আমরা সেটি করতে দেখেছি, ও আমার, এটা কত। তাই আমরা দেখতে পাই যে ঈশ্বর তার মূল বাক্য সম্পর্কে তার মন চিরতরে পরিবর্তন করেন না, কিন্তু তিনি যাকে আহ্বান করেন তিনি তাকে অভিষেক করেন। অন্য কেউ সেই স্থান নিতে পারবে না, কেউ মোশির স্থান নিতে পারেনি। কতজন কোরাহকে উত্থাপিত করা হোক না কেন, আর কতজন দাথনকে, এটা মোশি ছিলেন, ঈশ্বর ডেকেছিলেন নির্বিশেষে। কিন্তু আর যদি লোকেরা তার সিদ্ধ ইচ্ছায় না চলে, তবে তার কাছে একটি অনুমতিমূলক ইচ্ছা আছে, তিনি আপনাকে প্রবেশ করতে দেবেন। লক্ষ্য করুন, তিনি এর অনুমতি দেন, ঠিক আছে, কিন্তু তিনি তার মহিমার জন্য এটি কার্যকর করবেন তার নিকুট ইচ্ছায়। এখন আপনি যদি চান, ঠিক যেমন আদিতে যৌনতার মাধ্যমে পৃথিবীতে সন্তানদের জন্মগ্রহণ ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা ছিল না, না মহাশয়, ঈশ্বর পৃথিবীর ধুলো থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তার মধ্যে জীবনের শ্বাস ফুঁকে এবং তিনি একটি জীবন্ত প্রাণ হয়ে যান। তিনি সেই ব্যক্তির কাছ থেকে একজন সহকারী নিয়েছিলেন এবং তার জন্য একজন স্ত্রী তৈরি করেছিলেন, এটাই ছিল ঈশ্বরের প্রথম এবং আদি ইচ্ছা। কিন্তু যখন পাপ প্রবেশ করে এবং যা করেছে তা করে, তারপর তিনি পুরুষকে বৈধভাবে একটি স্ত্রীকে বিবাহ করা এবং তার দ্বারা সন্তান ধারণের অনুমতি দেন। বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ করো, তাহলে যদি আপনি এইভাবে এটি করতে যান, কিন্তু আপনারা দেখুন, এটা কখনোই তার সিদ্ধ ইচ্ছা ছিল না। অতএব এই সমস্ত বিষয়গুলি যার আদি ছিল তার শেষ থাকতে হবে, সমস্ত পাপকে বিনাশের জন্য আসতে হবে, সমস্ত পাপ দূর হতে হবে। অতএব মহান সহস্রাব্দে যখন পুনরুত্থান আসে, আমাদের পিতা মাতাদের দ্বারা আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, কিন্তু ঈশ্বর যেমন আদিতে করেছিলেন, তিনি পৃথিবীর ধুলো থেকে মানুষকে ডেকে আনবেন এবং তার সহকারিণীকে তার সঙ্গে, সেটা ঠিক, এইভাবে তিনি আদিতে এটি করেছিলেন। তাই ঈশ্বর কখনোই কোনো বিষয়ে তার মন পরিবর্তন করেন না, কিন্তু তিনি আপনাকে এগিয়ে যাওয়ার অনুমতি প্রদান করেন। এখন আমি এখানে এই সম্পর্কে যা বলতে চাই তা পেতে এটি একটি দীর্ঘ পথ। আমি চাই আপনারা এটা বুঝুন, দেখুন, ঈশ্বর আপনাকে কিছু করার অনুমতি দেবেন এবং এমনকি এটি করার জন্য আপনাকে আশীর্বাদ করবেন, কিন্তু তবুও এটি তার সিদ্ধ ইচ্ছা নয়। ঈশ্বর ইসরায়েলকে একটি আইন গ্রহণ করার অনুমতি দিয়েছিলেন যাত্রা পুস্তকের 19 অধ্যায়ে, যখন অনুগ্রহ ইতিমধ্যে তাদের একজন ভাববাদী আগুনের স্তম্ভ, একটি নৈবেদ্য মেষশাবক, একটি উদ্ধারকারী শক্তি দিয়েছিল, কিন্তু তারা ব্যবস্থার জন্য চিৎকার করেছিল, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না। কিন্তু এটা প্রবেশ করানো হয়েছিল কারণ মানুষ এটা চেয়েছিল, আর সে যে আইন চেয়েছিল সেই আইন দ্বারা সে অভিশপ্ত হয়েছিল। ঈশ্বরের ইচ্ছা পূরণ করা উত্তম, এটাই তিনি আমাদের শিখিয়েছেন। তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমাদের অবশ্যই তার ইচ্ছা এবং তার বাক্যের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এটা প্রশ্ন করবেন না, এটা বিশ্বাস করুন। এর পার্শ্ব দিয়ে একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন না, এটা যেভাবে আছে সেভাবেই এটি গ্রহণ করুন। তাই অনেকে ঘুরে আসতে চায়, অন্য কোন উপায়ে প্রবেশ করতে চায়, আর যখন আপনি তা করেন আপনি দেখতে পান যে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, কিন্তু আপনি তার অনুমতিমূলক ইচ্ছায় কাজ করছেন, তার সিদ্ধ ইচ্ছায় নয়, ঐশ্বরিক ইচ্ছায় নয়। তিনি এর অনুমতি দেন যেমন আমি বলেছি, কিন্তু তিনি করবেন না, তিনি এটাকে তার সিদ্ধ ইচ্ছা হতে দেবেন না, কিন্তু তিনি এটি কাজ করতে দেবেন তার সিদ্ধ ইচ্ছাকে সম্মান ও আশীর্বাদ করার জন্য। আর সন্তান জন্মদান যৌনতার দ্বারা তার মধ্যে একটি। এখন লক্ষ্য করুন, মোয়াব শুরুতে একটি অবৈধ জাতি ছিল, এটা শুরু হয়েছিল অবৈধ, তবুও একজন পিতা বিশ্বাসী এবং একজন কন্যা বিশ্বাসী দ্বারা। ঠিক তাই, যদি আপনি এটি ধারণ করেন এবং একটি আধ্যাত্মিক মন ব্যবহার করেন, আপনি দেখতে পাবেন যে ধর্ম সম্প্রদায় যে কোনো কিছুর মতোই সরল সেখানে দাঁড়িয়ে আছে। নিশ্চিত দেখুন, পুরো বিষয়টি সম্পূর্ণ ভুল। আর দেখুন, যখন এটি আনা হয় এভাবে শুরু হয়, এটি কখনোই পারে না, এটি হতে থাকে, এটি তুষার বলের মতো, এটা শুধু আরো এবং আরো এবং আরো ঘূর্ণায়মান থাকে। আপনি একটি ত্রুটি পাবেন এবং সেই একটি ত্রুটি থেকে শুরু করুন, আর আপনি শুধু একটার পর একটা জিনিস ঘুরাতে থাকেন, আর একটা জিনিস আরেকটার মতো, সবকিছু একটার পর একটা। আর এইভাবেই মণ্ডলীর সূচনা হয়েছিল, এইভাবে এটি রোমের নাইসিয়ায় শুরু হয়েছিল, যখন রোমান ক্যাথলিক চার্চ ঠিক শুরুতে যেখান থেকে এটি এসেছে সেটি প্যান্টিকোস্ট ছিল। কিন্তু যখন তারা সংগঠিত হয় এবং সেলিব্রিটিদের নিয়ে আসে মণ্ডলীর মধ্যে, তারা তৈরি করতে শুরু করে প্রার্থনা করা এবং পুঁতি চালনা আর মৃতদের জন্য প্রার্থনা এবং এই সমস্ত অন্যান্য জিনিস, আর তারপরে এটি ঘূর্ণায়মান হতে শুরু করে এক ত্রুটি থেকে অন্য ত্রুটিতে, যতক্ষণ না দেখুন এটা কোথায় চলে গেছে। এতে প্যান্টিকোস্টের একটি প্রতিনিধিত্ব নেই মোটেও। দেখুন, এটি একটি ত্রুটি অন্যটি তুলে নিচ্ছে। শুধুমাত্র একটি জিনিস করতে হবে, সেটা হল স্মারক পরিষ্কার করা এবং আদিতে ফিরে যাওয়া। যখন মার্টিন লুথার ধার্মিককরণ দিয়ে শুরু করেছিলেন, এটি আরো উন্নত হওয়া উচিত। লুথারান চার্চ, দেখুন, যদি লুথার যখন তিনি সংগঠিত হন, তিনি ওয়েসলির পবিত্রকরণ গ্রহণ করতে পারেননি, কারণ তিনি সংগঠিত ছিলেন, আর সেই পুরুষরা এর পক্ষে দাঁড়াতে পারেননি, তাই সেই আত্মা সেখান থেকে চলে যায়। এখন লোটের দল এখানে অথবা মোয়াব ছিল লোটের কন্যার সন্তান, শুরু করার জন্য অবৈধ। এখন লক্ষ্য করুন, যেমন প্রাকৃতিক মণ্ডলী মোয়াব প্রাকৃতিক ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, ইসরায়েল আধ্যাত্মিক মণ্ডলীর প্রতিনিধিত্ব করে। ইসরায়েল সেখানে একটি মণ্ডলী সত্য ছিল, সেই দিনের নববধূ ছিল, মিশর থেকে আহ্বান করা হয়েছিল এবং সত্য বলে প্রমাণিত হয়েছিল। লক্ষ্য করুন, যখন তারা দুজন একসাথে আসে, তারা উভয়ই একই বলিদান করেছিল, উভয়ই নির্মাণ করেছিল, সাতটি বেদী দেখেছিল, উভয় পবিত্র বলি উৎসর্গ করেছিল, বল আর তারা এমনকি মেষ উৎসর্গ করেছিল, সাক্ষ্য দিয়ে যে একজন মসীহ আসছেন। মৌলিকভাবে তারা উভয়ই ঠিক একই ছিল। ইসরায়েল এখানে উপত্যকায়, মোয়াব পাহাড়ের উপরে, আর মোয়াবের ষাটটি বেদী সহ ইসরায়েল, ষাটটি বলদ সহ মোয়াব, ষাটটি বলদ সহ ইসরায়েল। মোয়াব ষাটটি মেষ নিয়ে আসন্ন মসীহের কথা বলছে, ষাটটি মেষ নিয়ে ইসরায়েল। তাদের মধ্যে পার্থক্য কি ছিল? মৌলিকভাবে উভয় সঠিক, কিন্তু আপনারা দেখুন, মোয়াবের কাছে ঈশ্বরের প্রকাশ ছিল না, তারা শুধুমাত্র একটি জাতি ছিল, সেলিব্রিটিদের একটি দল। কিন্তু ইসরায়েলের সঙ্গে একজন ভাববাদী ছিল, তাদের সঙ্গে একটি প্রহত পাথর ছিল, তাদের একটি আগুনের স্তম্ভ ছিল, তাদের নিরাময়ের জন্য একটি পিতলের সর্প ছিল, তাদের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ ঠিক তাদের সঙ্গে গমন করছিল, এবং তারা ঈশ্বরের বাইরে আহ্বানকৃত সন্তান ছিল। এখন আমরা দেখতে পাই যে আজকের মণ্ডলীতে এখানে একটি নিখুঁতভাবে সে ধরন করা হয়েছে, যেমন মোয়াব এমন ছিল না, ইসরায়েল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাসী ছিল, যেখানে আগুনের স্তম্ভটি গমন করত তারা এটির সাথে গমন করত। মোয়াব এমন নয়, তারা তাদের নিজস্ব ধর্ম সম্প্রদায়ে তাদের নিজস্ব জাতিতে বসতি স্থাপন করেছিল, তারা সরেনি, তারা সেখানেই থেকে যায়। তাদের সেলিব্রিটি ছিল, তারা বিষয়গুলি নির্ধারণ করেছিল যেমন তাদের করা উচিত, এবং তাদের সৈন্য ছিল, তাদের যোদ্ধা ছিল, তাদের কাছে তাদের রাজা ছিল যার থেকে তারা তাদের আদেশ প্রাপ্ত করত ইত্যাদি। কিন্তু মোয়াব ইসরায়েলকে এমন কিছু সহ দেখেছিল যা তাদের কাছে ছিল না। তারা ইসরায়েলের মধ্যে একটি পরাক্রমশালী শক্তি দেখেছিল, আর তিনি ছিলেন একজন ভাববাদী, আর সেই ভাববাদী ছিলেন মোশি। আর তারা জানত যে যুদ্ধ যখন ভুল পথে যায়, তারা শুধু তার হাত উপরে তুলে সেখানে তাদের ধরে রাখে আর যুদ্ধ বদলে যায়। তাই তাদের কাছে এমন কিছু ছিল না, তাই তারা এটিকে রাজনীতির সঙ্গে মেলাতে চেষ্টা করে একটি রাজনৈতিক টান দিয়ে। তারা অন্য দেশে লোক পাঠিয়ে একজন ভাববাদীকে সেখানে আসার জন্য নিয়োগ করেছিল, যাতে তারা একজন ভাববাদী পেতে পারে এবং ইসরায়েলের মতো তাদের মধ্যে ক্ষমতা থাকতে পারে। আপনি কি শারীরিক তুলনা দেখতে পাচ্ছেন? আপনি কি আজকের জাগতিক মণ্ডলী দেখতে পাচ্ছেন? এটা একই জিনিস করা হয়েছে। লক্ষ্য করুন, এখন তারা উভয়েরই ভাববাদী পেতে চলেছে। একমাত্র ভিন্নতা ছিল মোশি ঈশ্বরের ভাববাদী, তার রাজা ছিলেন ঈশ্বর। সেখান থেকেই তিনি তার আদেশ পেয়েছিলেন, সদাপ্রভুর বাক্য। আর বিলিয়ম, তারও একজন রাজা ছিল, আর সেই রাজা ছিল বালাক, মোয়াবের রাজা, আর সেখানেই সে তার আদেশ এবং তার আশীর্বাদ পেয়েছিল। তাই মোয়াব বালাককে বলল, এখানে এসো, অথবা বিলিয়ম বললেন, এখানে এসে এ লোকদের আমার জন্য অভিশাপ দিন, কারণ তারা পৃথিবীর সমস্ত মুখ ঢেকে ফেলেছে। তারা এসে সব কিছু খেয়ে ফেলে যেমন একটি গরু ঘাস চেটে খায়। বললেন, এখন এখানে আসুন, আর আমি জানি যে আপনি অভিশাপ দিতে পারেন, আপনি আশীর্বাদ করতে পারেন, আপনি যাই করুন না কেন তা স্বীকৃত
হয়।
এখন আমরা লক্ষ্য করতে চাই যে এই ব্যক্তি ছিলেন ঈশ্বরের নিযুক্ত একজন ভাববাদী, কিন্তু সে রাজনৈতিক কারণে তার জন্মাধিকার বিক্রয় করেছিল, ঠিক যেমন আজ চার্চ করেছে, যেমন লুথার, ওয়েসলি, প্যান্টিকোস্ট এবং তাদের পুরো দল তাদের সংগঠনে টানার জন্য এটি বিক্রয় করে। মোশি ঈশ্বরের অধীনে, বিলিয়ম বালাকের অধীনে, তবুও উভয় ভাববাদী ঈশ্বরের আহত ব্যক্তি এবং উভয়ই আধ্যাত্মিক। পার্থক্য লক্ষ্য করুন, প্রত্যেকের মস্তক ছিল, মোশির ছিলেন ঈশ্বর, বিলিয়ামের ছিল বালাক। এখানে লক্ষ্য করুন কিভাবে আধ্যাত্মিক প্রয়োগ করা হয় প্রমাণ করার জন্য যে প্রাকৃতিকটি ভুল। মোশি ঈশ্বরের কাছ থেকে প্রেরিত, কর্তব্যের সারিতে ঈশ্বরের অন্য একজন ভাববাদীর দ্বারা সাক্ষাৎ হয় এবং তাকে চ্যালেঞ্জ করা হয়। আপনি কি এটা কল্পনা করতে পারেন? মোশি ঈশ্বরের দ্বারা আহুত, ঈশ্বরের দ্বারা অভিষিক্ত, ঈশ্বরের কর্তব্যে দাঁড়িয়ে এই ঠান্ডা আনুষ্ঠানিক দলে চলে আসেন এবং ঈশ্বরের অন্য একজন ভাববাদী দ্বারা চ্যালেঞ্জ করা হয়, ঈশ্বর যাকে আশীর্বাদ করেছিলেন এবং অভিষিক্ত করেছিলেন। আপনি কিভাবে পার্থক্যটি বলবেন? তাদের উভয়েরই ভাববাদী ছিল, ঈশ্বর উভয় ভাববাদীর সঙ্গে কথা বলেছিলেন, আর তাদের মধ্যে কেউ কেউ বলেন, ঈশ্বর বলেছেন এটা করো, ঈশ্বর বলেছেন সেটা করো। এখন আমি এটা নিয়ে প্রশ্ন করি না, কিন্তু এটা ঈশ্বরের বাক্যের বাইরে। সেই ভাববাদী কোনো ব্যাপার না, তিনি যদি একজন ভাববাদী হন তিনি সীমার বাইরে। তাই অনেকেই এভাবে প্রতারিত হন, ও এই ভাই এটা করতে পারেন আর এই ভাই এটা করতে পারেন, এবং বাক্য অস্বীকার করেন। যদিও আমি মনুষ্য ও স্বর্গদূতগণের ভাষায় কথা বলি, যদিও আমার কাছে দান আছে, আমি পর্বত স্থানান্তর করতে পারি, যদিও আমি আমার সমস্ত দ্রব্য দরিদ্রদের খাওয়ানোর জন্য দান করি, তবুও আমি কিছুই নই। সেই দিন অনেকে আমার কাছে আসিবে আর বলিবে, প্রভু প্রভু, আমি কি আপনার নামে ভগবানী বলি নাই? আমি কি আপনার নামে ভূত ছাড়াই নাই? ও অলৌকিক কার্য করি নাই। আর আমি তাহাদিগকে বলিব, দূর হও, তোমরা আমার নিকট হইতে দূর হও, হে অধর্মচারীগণ, আমি তোমাকে কখনো চিনি নাই। তবুও তারা একটি স্বীকারোক্তি নিয়ে আসে যে তারা এটা করেছে, কিন্তু যিশু বলেছেন যে তারা অধর্মচারী। অধর্ম কি? এমন কিছু যা আপনি জানেন যে আপনার করা উচিত, এটি করা ঠিক, কিন্তু আপনি এটি করেন না। দেখুন শেষ দিনে কি হতে যাচ্ছে, পুরো লাইনটি শুনুন। আজ রাতে এটাই আমার উদ্দেশ্য ছিল। আমি বলেছিলাম আমি 9টার সময় বের হব, কিন্তু আমি একটু পরে বের হব হয়তো। দেখুন, এটাই আমার উদ্দেশ্য ছিল আপনাকে এই লাইনটি দেখানো ঈশ্বরের বাক্য দ্বারা। দেখুন যে ঈশ্বরকে ঈশ্বর থাকার জন্য তার বাক্য রাখতে হবে। এখন আমরা লক্ষ্য করেছি যে তারা উভয়ই আধ্যাত্মিক পুরুষ ছিলেন, উভয়ই ভাববাদী ছিলেন, উভয়কে আহ্বান করা হয়েছিল। আর মোশি ঠিক কর্তব্যের লাইনে প্রতিদিন তার সামনে একটি সতেজ আগুনের স্তম্ভ নিয়ে, তার উপর ঈশ্বরের আত্মা কর্তব্যের পথে। এখানে ঈশ্বরের আর একজন দাস আসেন, ঈশ্বরের দ্বারা আহুত, ঈশ্বরের দ্বারা অভিষিক্ত একজন ভাববাদী যার কাছে ঈশ্বরের বাক্য আসে। এখানেই বিপদের রেখা। কেউই বিতর্ক করতে পারে না যে মানুষটি ঈশ্বরের হয়ে, কারণ বাইবেল বলে যে ঈশ্বরের আত্মা তার সঙ্গে কথা বলেছিলেন আর তিনি একজন ভাববাদী ছিলেন। কিন্তু আপনারা দেখুন, যখন তিনি ঈশ্বরের কাছ থেকে প্রকৃত উত্তর পেয়েছিলেন, তখন তিনি এটা রাখেননি, তিনি এটা লক্ষ্য করেননি। তারপর তিনি মোশিকে চ্যালেঞ্জ করতে গেলেন। এখন বিলিয়ম তার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছিলেন। এখন যখন এই মহান ব্যক্তিরা এসে বললেন, বিলিয়ম বালাক রাজা পাঠিয়েছেন, আপনি অবিলম্বে তার কাছে আসুন এবং এই ইসরায়েল প্রজাদের অভিশাপ দিন, কারণ তারা পৃথিবীর উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এখন তারা আমার বিরুদ্ধে শিবির স্থাপন করছে, আর তারা চারপাশের প্রতিটি রাজ্যকে চেটে খাচ্ছে তাদের অধীনে। আর এখন আমরা চাই আপনি এসে এই লোকদের অভিশাপ দিন, কারণ আমি জানি যে আপনি যদি কাউকে অভিশাপ দেন তবে সে অভিশপ্ত হয়। এখন আপনারা দেখুন, সে ঈশ্বরের একজন ব্যক্তি ছিল, আপনি যাহা আশীর্বাদ করেন তাহা আশীর্বাদ প্রাপ্ত হয়। সে ঈশ্বরের একজন দাস ছিল, আর বিলিয়ম ভেবেছিল একজন ভাববাদী হয়ে আমার জন্য একটি কাজ আছে, আর তা হল ঈশ্বরের ইচ্ছা কি তা অনুসন্ধান করা। এটা একজন ভাববাদীর কর্তব্য। যদি তাকে ভাববাদী হওয়ার জন্য আহ্বান করা হয়, প্রথমত একজন ভাববাদীকে কি করতে হবে? ঈশ্বরের বাক্য ও ইচ্ছা অন্বেষণ করা। তাকে এটা করতেই হবে, কারণ একজন ভাববাদী হয়ে ঈশ্বরের বাক্য তার কাছে আসে। তারা বলে, ঠিক আছে, আপনি একজন ধর্মতত্ত্ববিদ নন। বাইবেল কখনো বলে না যে ঈশ্বরের বাক্য একজন ধর্মতত্ত্ববিদের কাছে এসেছে। তারাই এটি গণ্ডগোল করে, বাক্য ঈশ্বরের ভাববাদীর কাছে আসে। আর এখানে একজন ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরের ভাববাদী ছিলেন, আর যখন তাকে নিয়োগ করা হয়েছিল ভাড়া করার জন্য, সেখানে এসে ঈশ্বরের অন্য লোকদের অভিশাপ দেওয়ার জন্য, লক্ষ্য করুন, তিনি ঈশ্বরের ইচ্ছা অন্বেষণ করতে গিয়েছিলেন, আর তিনি তার সিদ্ধ ইচ্ছা জানতে চেয়েছিলেন, এবং ঈশ্বর তাকে এই বিষয়ে তার সিদ্ধ ইচ্ছা প্রদান করেছিলেন। তার সিদ্ধ ইচ্ছা তার কাছে উপস্থাপন করা হয়েছিল। তার ইচ্ছা কি ছিল? তুমি যাইও না, এটাই ঈশ্বরের প্রথম বাক্য। তাদের সঙ্গে যাইও না, আমার সিদ্ধ পথে গমনাগমন করিয়া আমার লোকদের আক্রমণ করিও না। আজ সেটি কেমন, ঝগড়া করতে চাওয়া, বিতর্ক করতে চাওয়া এবং অন্য সবকিছু, যখন তারা ঈশ্বরের আত্মাকে আপনাদের মধ্যে কাজ করতে দেখে, আর তারা চেষ্টা করে, তারা বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করে, এটিকে ধ্বংস করার জন্য। কিন্তু তারা এটিকে যত বেশি ক্ষয় করার চেষ্টা করে, এটি তত বেশি বৃদ্ধি পায়। ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন, আপনি তাকে অভিশাপ দিতে পারেন না, আপনি তা করতে পারবেন না, আপনি এটা করতে পারবেন না। সুতরাং আপনারা দেখুন, তারা ঈশ্বরের লোক ছিল, এখন সেই ভাববাদী, যদিও তিনি সেখানে ছিলেন এবং রাজা দ্বারা ভাড়া করা হয়েছিল, সেলিব্রিটিদের মধ্যে কাজ করতেন আর ইত্যাদি, আর ঈশ্বরের বাক্য তার কাছে এসেছিল, তিনি ঈশ্বরের ইচ্ছা অন্বেষণ করেছিলেন এবং ঈশ্বরের ইচ্ছা তার সঙ্গে কথা বলেছিল আর বলেছিল, এই লোকদের অভিশাপ দিও না, আমি তাদের আশীর্বাদ করেছি। এখন আকাশের নিচে এমন একজন ধর্মতত্ত্ববিদ নেই যিনি এই বার্তাটিকে অস্বীকার করতে পারেন যা আমরা প্রচার করছি, কিন্তু সেটা ঠিক ঈশ্বরের বাক্য, ঠিক সেই সময়ে যা কিছু বলা হয়েছে বা করা হয়েছে তাতে ঈশ্বর প্রমাণিত হন, তিনি প্রমাণ করেছেন যে এটি সঠিক। এখন কোন ধর্মতত্ত্ববিদ নেই, কোন বাইবেল পাঠক নেই, কোন ভাববাদী নেই, সে বাক্যের মধ্যে দেখতে পারেন। যদি তিনি একজন ভাববাদী হন তিনি একই জিনিস দেখতে পাবেন, কিন্তু যদি তিনি একই জিনিস দেখতে না পান তাহলে সেটি দেখায় সেখানে কিছু ভুল আছে। কারণ আপনি বলেন ঠিক আছে, ও আমি এটি বিপরীতে নিতে পারি, বালাক বিলিয়মও তাই করতে পারে দেখুন, কিন্তু ঈশ্বর মোশিকে চিহ্নিত করেছিলেন। আর তখন প্রমাণ কি ছিল? ঈশ্বরের বাক্য। আর সে ঈশ্বরের সরল পরিষ্কার সিদ্ধান্ত শুনেছিল, তুমি যেও না, আমি যাকে আশীর্বাদ করেছি তাকে অভিশাপ দেবার চেষ্টা করবে না, তারা আমার প্রজা। কিন্তু আপনারা কি জানেন, বিলিয়াম সেই লোকদের পছন্দ করত না শুরু করার জন্য। ও আজ পৃথিবীতে কত বিলিয়াম আছে, সে সেই দলটি পছন্দ করে না শুরু করার জন্য। এখন সে ঈশ্বরের পরিষ্কার সিদ্ধান্ত পাওয়ার পর তুমি যেও না, কিন্তু আপনারা দেখুন এটি করার পরিবর্তে এটি কোইনের মতো একই বিষয় ছিল, কোরাহের মতো। সে ঈর্ষান্বিত ছিল আর সে চেয়েছিল যাওয়ার একটি কারণ যেভাবে হোক। লক্ষ্য করুন, আর ধর্ম সম্প্রদায়ের সদর দপ্তর সে ফেরত পাঠানোর পর বলেছিল, না বিশ্বাস করবেন না আমি সেখানে যাব, বিশ্বাস করবেন না যে তাদের সঙ্গে আমার কিছু করার আছে, আমি তাদের সাথে বিতর্ক করব না, কারণ ঈশ্বর আমাকে বলেছে যে তারা তার লোক, আর আমি বিশ্বাস করি না যে আমি যাব। সে যদি এর সাথে এমনই থাকত, কিন্তু তার হৃদয়ে সে তাদের পছন্দ করেনি, দেখুন তারা তার দলের ছিল না, আর এমন কিছু যা তার দলের অন্তর্গত ছিল না, ঠিক ছিল না শুরু করার জন্য, দেখুন। আর তিনি তাদের দিকে দেখলেন, বললেন সেখানে কিছু ভয়ঙ্কর কাজ সে লোকেরা করেছে, নিশ্চয়ই একজন পবিত্র ঈশ্বর এই ধরনের লোকদের অভিশাপ দেবেন, তারা নিরক্ষর, তারা আমাদের মতো শিক্ষিত নয়, আমরা বুদ্ধিমান মানুষ, ও তারা ঈশ্বরের সেবা করার দাবি করে, কিন্তু তাদের দিকে দেখুন, তারা কি একদল, কেন একদল দাস, কাদামাটি কারুশিল্পী, যে মিশরীয়রা সেখানে চলে যায়, কেন এরকম নোংরা গুচ্ছের সঙ্গে ঈশ্বরের কখনো কিছু করার থাকবে না। সে সেই প্রহত পাথর এবং সেই পিতলের সর্প, সেই আগুনের স্তম্ভটি দেখতে ব্যর্থ হয়। সে তাদের নৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করেছিল, সে ঈশ্বরের উচ্চ আহ্বান দেখতে ব্যর্থ হয়। অনুগ্রহ দ্বারা, নির্বাচনের দ্বারা তারা সেই সারিতে ছিল এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে। আর যখন সে তাদের অভিশাপ দিতে চাইল ঈশ্বর বললেন, তুমি এটা করবে না, তারা আমার, তাদের একা ছেড়ে দাও, তুমি তাদের স্পর্শ করবে না। এখন তাই লোকটি ঘুরে দাঁড়ালো, ফিরে গেল। এখন তার ধর্ম সম্প্রদায়ের সদর দপ্তর দেখুন, যদিও যখন সে ফিরে আসে তারা আরো প্রভাবশালী একটি দল পাঠিয়েছিল। এই সময় তারা হতে পারে কিছু সাধারণ মানুষের পরিবর্তে, তারা এই সময় ডক্টর অফ ডিভিনিটিকে পাঠিয়েছিলেন, তারা বিশপ হতে পারে অথবা হয়তো রাষ্ট্রীয় প্রেসবিটার, সবার জন্য সে একটি ভালো দল এবং একটি আরো প্রভাবশালী দল পাঠিয়েছিল, এমন কেউ যার কাছে কিছু ভালো শিক্ষা ছিল এবং তিনি তার কাছে পরিকল্পনাটি আরো ভালোভাবে তুলে ধরতে পারেন, এটি যুক্তি সঙ্গত করতে পারেন। দেখুন, কোইন সেটাই করেছিল, সে যুক্তি দিয়েছিল, কোরাহ সেটাই করেছিল, সে যুক্তি দিয়েছিল, এটা সে নয় যে যুক্তি দেয়। আমরা যুক্তি বর্জন করি, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, অন্য যাই বলুক না কেন, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর যা বলেন তা আমরা যুক্তিতর্ক করি না। আপনি এর সাথে যুক্তি তর্ক করতে পারবেন না, আপনাকে বিশ্বাস দ্বারা এটি গ্রহণ করতে হবে, আর যা কিছু আপনি জানেন আপনাকে আর যুক্তি তর্ক করতে হবে না। আমি জানি না তিনি কিভাবে এটা করেন, আমি শুধু বিশ্বাস করি তিনি এটা করেন, আমি জানি না তিনি কিভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি এটা করবেন, আমি এটা বিশ্বাস করি, আমি এটা গ্রহণ করি এই ভিত্তিতে যে আমি বিশ্বাস করি যে এটা ঈশ্বরের বাক্য। আপনি বলেন ঠিক আছে, আপনি এটা দিয়ে যেতে পারবেন না, আমি জানি না কিভাবে আমি এটা দিয়ে পারবো, কিন্তু তিনি বলেছেন এটা বলো। আমার মনে আছে আমার ব্যাপটিস্ট পালক আমাকে বলেছিলেন, কেন বিলি তুমি গির্জার পোস্টকে প্রচার করবে, কেন তুমি মনে করো যে কেউ এই রকম একটি কথা শুনবে? আমি বললাম ঈশ্বর তাই বলেছেন। তুমি কিভাবে করতে যাচ্ছ সপ্তম শ্রেণীর শিক্ষা নিয়ে, রাজাদের জন্য প্রার্থনা করবে এবং বিশ্বজুড়ে প্রচার করবে? আমি বললাম আমি জানি না আমি কিভাবে এটা করতে যাচ্ছি, কিন্তু তিনি তাই বলেছেন আর এটা আমার জন্য যথেষ্ট। দেখুন, তিনি তাই বলেছেন, আমি জানি না এটা কিভাবে করা হবে। তিনি বলেছিলেন, তুমি কি মনে করো এই বিশাল শিক্ষিত বিশ্বের লোকেরা যাদের বিরুদ্ধে তুমি দাঁড়াতে যাচ্ছ ঐশ্বরিক আরোগ্যকরণের এই বিষয়ে এবং আরো অনেক কিছুর উপর, তুমি কি মনে করো যে তারা এটা বিশ্বাস করবে? আমি বললাম তারা বিশ্বাস করে কিনা এটা আমার জানার বিষয় নয়, আমি বললাম আমার কর্তব্য এটা প্রচার করা, এটাই তিনি আমাকে বলেছেন। তিনি বলেছিলেন যে তিনি আমার সাথে থাকবেন, আর তিনি আমাকে বলেছেন এটা কি করবে, এবং তিনি যা বলেছিলেন ঠিক তাই করা হয়েছে। প্রথমে তাদের হাত ধরো, তখন তুমি তাদের হৃদয়ের গোপন কথাও জানতে পারবে। আর আমি আপনাকে এটি সম্পর্কে বলেছিলাম এবং এটি এভাবে ঘটেছিল। এটা কিভাবে এটা করে আমি এখনো জানি না, এটা কিভাবে করে, এটা কিভাবে করা হয়েছে, এটা আমার বিষয় নয়। এটা সবে মাত্র সম্পন্ন হয়েছে। কে ব্যাখ্যা করতে পারে যখন ঈশ্বর এলিয়কে বলেছিলেন সেখানে যাও এবং পাহাড়ে বসবাস করো, আর আমি তোমাকে খাবো, আমি কাককে তোমাকে ভোজন করিবার জন্য নিযুক্ত করিয়াছি? কিভাবে একটি কাক এক টুকরো রুটি এবং এক টুকরো মাছ শেখানো আর একজন ভাববাদীর কাছে নিয়ে আসতে পারে? এটা আমি যা ব্যাখ্যা করতে পারি এমন কিছুর বাইরে। আমি মনে করি না আপনি পারবেন অথবা কেউ পারবেন না, কিন্তু তিনি এটা করেছেন। এটাই সকল যা প্রয়োজনীয় ছিল, তিনি এটা করেছেন, আর এটাই এর সত্যতা। তিনি কিভাবে এটা করেছিলেন আমি জানি না, এটা আমার কাজ নয়, কিন্তু তিনি এটা করেছেন। তিনি কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন আমি জানি না, কিন্তু তিনি এটা করেছেন। কিভাবে তিনি তার পুত্রকে পাঠিয়েছেন আমি জানি না, কিন্তু তিনি এটা করেছেন। কিভাবে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন আমি জানি না, কিন্তু তিনি এটা করেছেন। কিভাবে তিনি আমাকে রক্ষা করেছেন আমি জানি না, কিন্তু তিনি এটা করেছেন। সেটা ঠিক। কিভাবে তিনি আপনাকে রক্ষা করেছেন আমি আপনাকে বলতে পারি না, কিন্তু তিনি এটা করেছেন। কিভাবে তিনি আমাকে সুস্থ করেছেন আমি জানি না, কিন্তু তিনি এটা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এটা করবেন, এবং তিনি তার বাক্য রাখেন। এখন বিলিয়ামের সেটা জানা উচিত ছিল, আর সে আরো ভালো করে জানত। লক্ষ্য করুন, এই উত্তম প্রভাবশালী গোষ্ঠী আসে আর কি উত্তম, তাদের কাছে আরো ভালো উপহার ছিল। আর শুধু তাই নয়, তারা তাকে আরো অর্থ দিতে পারে এবং তারা তাকে একটি ভালো অবস্থানের প্রস্তাব দিতে পারে। এখন সংগঠনের একজন সাধারণ মন্ত্রী ছাড়াও আমরা আপনাকে জেলা অধ্যক্ষ করব। দেখুন, সেটা আমরা আপনার জন্য কিছু করব যদি আপনি সেই দলটিকে সেখান থেকে তাড়িয়ে দেন, দেখুন, এবং এটি বন্ধ করেন। ও, তারা তাকে একটি বড় পদের প্রস্তাব দিয়েছিল, বলেছিল আপনি যত বেশি আশীর্বাদ করবেন, বলেছিল আপনি জানেন আমি আপনাকে উন্নীত করতে সক্ষম। দেখুন সে কোথা থেকে তার বাক্য পাচ্ছে, জাতির প্রধান। মোশি তার বাক্য কোথা থেকে পেয়েছিলেন? স্বর্গের রাজা। একটি ছিল ঈশ্বরের প্রতিশ্রুতির বাক্য, আমি তোমাদিগকে প্রতিশ্রুত দেশে লইয়া যাইব, আর কেহ তোমার সম্মুখে দাঁড়াইয়া থাকিবে না। আমি তোমার সম্মুখে ভীমরুল প্রেরণ করব এবং তাদের তাড়িয়ে দেব ডান থেকে বামে, আর তুমি দেশ অধিক্রমণ করতে যাচ্ছ। আমি ইতিমধ্যে এটি তোমাকে দিয়াছি, এগিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা অধিকার করো, এটা তোমার। আর এখন দেখুন, সেটাই তিনি যার কথা মোশি শুনছিলেন, আর এই লোকটি শুনছিল যতক্ষণ না তার নিজের হৃদয়ে এমন কিছু আসে যা তাকে ঈশ্বান্বিত করে। আর তাই সে তার ধর্মগুরুর কাছে চলে যায়। দেখুন, লক্ষ্য করুন, একটি উত্তম পদ। তিনি বললেন, আপনি জানেন আমি আপনাকে উত্তম পদ দিতে সক্ষম, আমি আপনাকে একটি উত্তম পদে উন্নীত করব, আমি আপনার জন্য আরো কিছু করব, আমি আপনার বেতন বৃদ্ধি করব, আমি আপনাকে আরো উত্তম বেতন দেব। আর যখন সে তাকে এই সব প্রস্তাব করে, তখন এটি তাকে অন্ধ করে দেয়। আজ পৃথিবীতে কত বিলিয়ম আছে যে একটি উত্তম পদ দ্বারা, একটি ভালো গির্জা, কোনো কিছু, একটি প্রতিশ্রুতি। যখন একজন মানুষ ঈশ্বরের বাক্য এবং কাজের প্রতি তার চোখ খুলে দেয়, আর সেই ভালো মানুষটি যার প্রভাব আছে, তিনি ঈশ্বরের সেবক হিসাবে শুরু করেন এবং তিনি একটি ভালো মণ্ডলী ধারণ করেন। কিছুক্ষণ পরে পবিত্র আত্মার বাপ্তিস্ম তার কাছে উপস্থাপন করা হয়, যিশুর নামে বাপ্তিস্ম তার কাছে উপস্থাপন করা হয়, যা একটি শাস্ত্র এবং বাপ্তিস্ম দেওয়ার একমাত্র শাস্ত্রীয় উপায়। আর যখন এটি তার কাছে উপস্থাপন করা হয় এবং ধর্ম সম্প্রদায় জানে যে তারা তাকে হারাবে, যখন সে এটি শুরু করবে, তারা তাকে একটি উত্তম পদ এবং গির্জায় পরিবর্তনের প্রস্তাব দেয়। দেখুন, পুরনো বিলিয়মবাদ পুনরায় ঠিক যেমন এটি শুরুতে ছিল। এখন যে ব্যক্তি সেই বাইবেলটি পাঠ করেন, তিনি এটি পড়তে পারেন না যতক্ষণ না তিনি দেখতে পান যে এটাই সত্য। পিতা, পুত্র, পবিত্র আত্মা উপাধি ব্যবহার করে কেউ কখনো বাপ্তিস্ম নেয়নি। এটি একটি ক্যাথলিক ধর্মমত এবং বাইবেলের মতবাদ নয়। বাইবেলে কোনো ব্যক্তি কখনো বাপ্তিস্ম নেননি, অথবা শেষ প্রেরিতের মৃত্যুর 300 বছর পরে, কিন্তু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়েছিলেন। ক্যাথলিক চার্চ এটি শুরু করেছিল এবং বাকিরা এটিতে আসে। আর কোন সেবক যে তার অধ্যয়ন শুরু করেন এবং এটি দেখবেন, জানেন যে এটি সত্য, কিন্তু জনপ্রিয়তার জন্য, তার অবস্থান ধরে রাখার জন্য, মানুষের মধ্যে ভালো ভাবনা রাখার জন্য তিনি আপোষ করেন। ঠিক আছে, আপনি বলেন ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, অবশ্যই তাদের মধ্যে কিছু আরোগ্য দানের দান পেয়েছে, তাদের মধ্যে কিছু ব্যক্তির বড় প্রচারণা আছে, আর সেটা তাদের মুখে ঘোষে দেয়, এবং তারা ঈশ্বরের বাক্য থেকে একই উত্তর পায় যা আপনি বা অন্য কেউ পেতে পারে। ঈশ্বর পরিবর্তন করেন না। দেখুন আমি কি বলতে চাইছি, বিলিয়াম একটি উত্তম পদের জন্য সে ভেবেছিল, এখন দেখুন যখন সে ভালো দলটি ফিরে আসে, সঠিক বিলিয়াম এখানে একটি নকল পাঠ্য নিয়েছিল, দেখুন সে বলেছিল উত্তম দল ফিরে আসে, তার বলা উচিত ছিল আমার উপস্থিতি থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের ঈশ্বরের বাক্য বলেছি চলে যাও, এটি সদাপ্রভু এই কথা কহেন। কিন্তু আপনারা দেখুন সেই উপহার এবং আরো জনপ্রিয় ব্যক্তি হওয়ার জন্য, ও তারা এটা করতে কত পছন্দ করে, আমরা আপনাকে সারা বিশ্বে প্রেরণ করব, আমরা আপনাকে একটি বিশেষ বিমান প্রদান করব, আমরা আপনার সবার সর্বত্র স্পন্সর করব, যদি আপনি ও না। দেখুন আমরা জানি বাক্য কি বলে, আমরা জানি ঈশ্বর কি বলেছেন, আমরা এর সঙ্গে থাকবো ঈশ্বরের সাহায্যে, দেখুন কোন ব্যাপার না কোন ধরনের প্রতিশ্রুতি, এবং আপনি আরো কত দিতে পারেন, এবং আপনি কতগুলি এটি সেটি অথবা অন্যান্য আপনি নিয়ে আসতে পারেন, আমরা চাই সদাপ্রভু এই কথা কহেন। এবং তিনি এখানে প্রথমে যা বলেছেন ঠিক আছে, গির্জা বলেছে এটা দ্বিতীয়ত, ঈশ্বর শুরুতে যা বলেছেন আমরা তা চাই, এবং ইহাতে যাহা কিছু যোগ করা হইবে অথবা ইহা হইতে হরণ করা হইবে, তাহা হলে জীবন পুস্তক হইতে আপনার নামও মুছিয়ে ফেলা হইবে, এতে একটি শব্দ যোগ করিলে অথবা এটি থেকে একটি শব্দ হরণ করিলে, তিনি যা বলেছেন আমরা তা চাই, মণ্ডলী যা বলেছে তা নয়, ডাক্তার জোন্স কি বলেছেন, অন্য কেউ কি বলেছেন, সদাপ্রভু এই কথা কহেন, যা বলে বাক্য যা বলে আমরা তা চাই। কিন্তু এখন আমরা বিলিয়ামকে খুঁজে পাই, ঈশ্বরের একজন দাস, আর সে ব্যক্তিদের মধ্যে অনেকেই শুরু করে আর ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হন, এবং অনেক বিষয়ে ঈশ্বরের বাক্য বলে, কিন্তু যখন পূর্ণ সত্যের কথা আসে তারা তা করবে না। এখানে লক্ষ্য করুন, ঈশ্বরের একজন ভাববাদী হিসাবে তাকে এমন একটি দলে পাওয়া উচিত নয় শুরু করার জন্য, তার তাদের সঙ্গে যাওয়া উচিত হয়নি, কিন্তু দেখুন জনপ্রিয়তার জন্য, দেখুন তার বিবেকের জন্য সে বলেছিল ঠিক আছে সারা রাত থাকুন আর আমি আবার চেষ্টা করব, দেখুন আমি আবার চেষ্টা করব। আপনি কি জন্য আবার চেষ্টা করতে চান? ঈশ্বর তাকে কি বলতে হবে তা ইতিমধ্যে বলে দিয়েছে, ঈশ্বর বললেন তাদের বলো যে তুমি যাবে না, এটাই তার মূল বাক্য, আমি যাচ্ছি না আর তুমি যেও না, আমি যাহাকে আশীর্বাদ করিয়াছি তাহাকে তোমরা অভিশাপ দিও না। এখন দেখুন এটা তার উপর কেমন বিপরীত ফল দিয়েছে কিছুক্ষণ পর, দেখুন আর এটা হবে প্রতিবার, ঈশ্বর যখন কিছু বলেন তিনি তা বোঝান, তিনি এই বিষয়ে তার মন পরিবর্তন করেন না, তিনি তার বাক্যের সঙ্গে সঠিক থাকেন, অন্য কেউ যাই বলুক না কেন তিনি সেই বাক্যের সাথে সঠিক থাকেন। এখন বিলিয়ামের আরো ভালোভাবে জানা উচিত ছিল, তার উচিত ছিল এই ধরনের সঙ্গ থেকে নিজেকে দূর করা, কিন্তু তাদের সব চমৎকার উপহার এবং এই রাজার প্রতিশ্রুতি বলেছিল আপনি জানেন আমি এটা করতে পারি, আমি বিশপ, আমি যা করতে চাই তাই করতে পারি, এবং যদি আপনি আমার জন্য এটি করতে আসেন তবে আমি আপনাকে উন্নীত করব, আর ঈশ্বর তাকে বলেছিলেন এটা করো না, কিন্তু বিলিয়াম বললেন আপনারা রাত্রি যাপন করুন আর আমি পুনরায় চেষ্টা করব। দেখুন তার কাছে বাক্য ছিল আপনাকে এটা নিয়ে আর তর্ক করতে হবে না, ঈশ্বর তাই বলেছে। এই ধরনের একটি দলের সঙ্গে তারা সবসময় আপনার সঙ্গে ঈশ্বরের ইচ্ছার বাইরে কথা বলে যদি আপনি তাদের অনুমতি দেন। ইয়োব নামে একজন ভাববাদীর কাছে আসার জন্য একটি দল ছিল এক সময়, তারা তার সাথে কথা বলতে পারেনি, তিনি দর্শন দেখেছিলেন, তিনি জানতেন কোনটি সঠিক, বিলিয়াম সেই দর্শন দেখেছিল কিন্তু তারপরও এর সঙ্গে থাকেননি। তার গির্জার দলগুলি যতই বলুক না কেন, ও ইয়োব তোমার এটা করা উচিত, তোমার সেটা করা উচিত, এমনকি তার স্ত্রীও তিনি বলেছিলেন তুমি একজন মূর্খের মতো কথা বলো, দেখুন আমি জানি প্রভু কি বলেছেন, আমি জানি তিনি কি চেয়েছিলেন আর আমি সেটাই করেছি, দেখুন ঈশ্বর তাকে যা বলেছিলেন তা নিয়েই তিনি ছিলেন। লক্ষ্য করুন বিলিয়াম তার বিবেকের জন্য এই নকল পাঠ্য ব্যবহার করেছিল, দেখুন সে বলল ঠিক আছে আমি খুঁজে বের করব, আমি আবার চেষ্টা করব। এখন সেখানে আপনি আসেন দ্বিতীয়ত, আজ রাতে আমাদের কত বিলিয়াম আছে যারা মথি 28:19 এর সেই মিথ্যা পাঠ্যটি তাদের বিবেকের জন্য ব্যবহার করতে পছন্দ করে, কতজন তাদের বিবেকের জন্য মালাখাই 4 ব্যবহার করতে চান, কতজন লুক 17:30 শুধু বিবেকের জন্য ব্যবহার করতে চান, কতজন এই জিনিসগুলি ব্যবহার করতে চান। তবুও ঠিক আছে আমি আপনাকে বলছি আমি বিশ্বাস করি তারা সবাই এর সাথে মিশ্রিত হয়েছে, আর তখন এখানে বিলিয়াম বলার চেষ্টা করছিল হয়তো ঈশ্বর মিশ্রিত করেছেন, আমি আবার চেষ্টা করব, দেখব দেখি তিনি কি বলেছেন, এখন তিনি আপনার হৃদয় জানেন। লক্ষ্য করুন বিলিয়াম এই মিথ্যা পাঠটি তার নিজের বিবেকের জন্য ব্যবহার করেছিল, কারণ আসলে সে সেই অর্থ চেয়েছিল, সে সেই বিশিষ্ট ব্যক্তির পদ চেয়েছিল, সে সেটাই চেয়েছিল, সে সেই চাকরি চেয়েছিল, সে চেয়েছিল সেই পদটি অমুক অমুক ডাক্তার হিসাবে, তাই সে বলল আমি আবার চেষ্টা করব। ও আজ রাতে বিশ্বের বিলিয়ামদের কাছে প্রতিশ্রুত পদ, জনপ্রিয়তা ও আমার, তারা তাদের দ্বারা তাদের বিবেককে অসার করে দেয় তাদের ধর্ম সম্প্রদায়ের কারণে। তারা বলে, আপনি যদি সেটা করেন তবে আপনি বাইরে যাবেন। আমি জানি আপনি একজন ভালো মানুষ আর আমরা আপনাকে ভালোবাসি, আর তিনি একজন ভালো মানুষ, আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি সেটা প্রচার করতে পারবেন না। আমাদের মতবাদ বলে যে আপনারা এটা করতে পারবেন না। ডাক্তার অমুক অমুক বলেছেন এভাবেই এটি। এখন আপনাকে এইভাবে বিশ্বাস করতে হবে যদি আপনি আমাদের সাথে থাকেন। এখন আপনি যদি চান, আমি জানি আপনার একটি কঠিন সময় ছিল, ঠিক আছে, আমি দেখব যদি আমি আপনাকে পদোন্নতি দিতে না পারি, হয়তো গির্জা পরিবর্তন করতে পারি। ও, আপনি বিলিয়ম, যখন আপনি ঈশ্বরের ইচ্ছা জানেন আপনি এটা করেন। ঈশ্বর তার মন পরিবর্তন করতে যাচ্ছেন না, না, এমন কিছু যা তিনি অতিক্রম করতে পারেন সেই সত্য তার দায়িত্বের জন্য। সে বলল, ঠিক আছে, আমি আবার চেষ্টা করব। সেখানে বিলিয়ামদের লক্ষ্য করুন। তাই এখন মনে রাখবেন, যখন তিনি দ্বিতীয় রাতে আসেন সেই বড় সেলিব্রিটিদের সঙ্গে, ইতিমধ্যে তার বিবেক নিস্তেজ এবং অসার ছিল। ঈশ্বর তাকে ছেড়ে দেন। এখন ঈশ্বর কখনোই তার মন পরিবর্তন করেননি, কিন্তু তিনি তাকে তার অনুমতিমূলক ইচ্ছা প্রদান করেন, তাহলে এগিয়ে যাও। কিন্তু সে জানতে পারলো যে এটা কাজ করবে না। ঈশ্বর জানতেন বিলিয়ামের হৃদয় কি ছিল। যদিও সে একজন ভবিষ্যদ্বক্তা ছিল, তিনি জানতেন যে সে সেই পবিত্র গড়ানোদের ঘৃণা করত, আর সে শুধু সে তাদের অভিশাপ দিতে চাইছিল যেভাবেই হোক। আর ঈশ্বর তাকে এটা না করতে বলেছিলেন, কিন্তু তবুও সে আসে আবার এটা করতে চায়। তাই ঈশ্বর তাকে এগিয়ে যেতে দেন। ঈশ্বর বললেন, এগিয়ে যাও। এখন মনে রাখবেন, তিনি কখনোই তার মন পরিবর্তন করেননি। লক্ষ্য করুন, এটা তার অভিশাপ দেওয়ার ইচ্ছা ছিল। সে যে লোকদের ধর্মান্ধ হিসাবে শ্রেণীবদ্ধ করেছিল, সে তাদের অভিশাপ দিতে চেয়েছিল। সে একটি পদ চেয়েছিল, সে তাদের সঙ্গে প্রতারণা করতে চায়নি। তাই সে ভাবল, যদি সে রাজার জন্য এই সামান্য কাজটি করতে পারে তাহলে সে পদোন্নতি পাবে। ঈশ্বর কখনোই তার মন বা তার বাক্য পরিবর্তন করেননি, কিন্তু তিনি আপনাকে তার হৃদয়ে, আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা দেবেন। তিনি সে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা সেটা জানেন। তিনি আপনাকে আপনার হৃদয়ের ইচ্ছা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। আর আপনার ইচ্ছা ঈশ্বরের বাক্য হতে দিন, আপনার ইচ্ছাকে তার ইচ্ছা হতে দিন। আপনার নিজের ইচ্ছা নয়, তার ইচ্ছা। আপনি তার কাছে কিছু যাচনা করেন, তিনি আপনাকে তা দেন না। বলুন, ধন্যবাদ প্রভু, আপনি জানেন কোনটি ভালো। এমনকি রাজা হিজকিয়াকে দেখুন, যখন তিনি সেই ভাববাদীকে তার কাছে পাঠিয়েছিলেন, ঈশ্বর করেছিলেন এবং বলেছিলেন, আপনার ঘর শৃঙ্খলাবদ্ধ করুন, আপনি মরতে যাচ্ছেন। হিজকিয়া দেওয়ালের দিকে মুখ করে কাঁদলেন আর বললেন, প্রভু ঈশ্বর, আমি আপনাকে আমার বিষয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আমি নিখুঁত হৃদয় নিয়ে আপনার সম্মুখে গমনাগমন করেছি। আমি চাই আপনি আমাকে আরো 15 বছর বাঁচতে দিন। ঠিক আছে, ঈশ্বর ভাববাদীর সঙ্গে কথা বলেছিলেন, বললেন, ফিরে যাও এবং তাকে বলো আমি তার কথা শুনেছি। আর তিনি কি করেছিলেন? তিনি সমগ্র জাতির কলঙ্ক নিয়ে আসেন। তিনি ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত করেছিলেন যতক্ষণ না তিনি তাকে হত্যা করেন। সেটা ঠিক, আপনারা সেটা জানেন। ঈশ্বরের বিষয়ে পিছিয়ে পড়া, এটা অনেক ভালো হতো জাতি, রাজা এবং সকলের জন্য, যদি সে এগিয়ে গিয়ে ঈশ্বরের প্রথম জিনিসটি তার কাছে গ্রহণ করত। কিন্তু এটা ভাববাদীর উপর কঠিন লাগছিল, যখন ভাববাদীকে ফিরে যেতে হয়েছিল এবং তার কাছে ঈশ্বরের বাক্য বলতে হয়েছিল। সে তাকে বলার পর, কিন্তু ঈশ্বর বললেন, এগিয়ে যাও। কিন্তু আপনারা দেখুন, এটি একটি কলঙ্ক নিয়ে এসেছিল। বিলিয়াম কি করেছিল? ঈশ্বরের ইচ্ছা জানার পরে তবুও সে অবিচল ছিল, সে এটি করতে যাচ্ছিল যেভাবেই হোক। আর এটা কি করেছিল? লক্ষ্য করুন, তিনি কখনোই তার মন পরিবর্তন করেননি। তিনি জানতেন তার হৃদয়ে কি আছে। আপনারা জানেন, থমা এক সময় তিনি এটা বিশ্বাস করতে পারেননি। না, তিনি বলেছিলেন, না, আমি এটা বিশ্বাস করতে পারি না। যদি আমি আমার হাত নিয়ে তার কুক্ষি দেশে প্রবেশ করাতে পারি, এটা তার ক্রিকেট স্থানে রাখি, ঠিক আছে, তাহলে আমি তখন বিশ্বাস করব। তিনি বললেন, এখানে এসো থমা, দেখুন, এখন এখানে তোমার হাত দাও। এখন ও থমা এখন বলেছে, আমার প্রভু এবং আমার ঈশ্বর। বললেন, হ্যাঁ, তুমি দেখেছো, আর এখন তুমি এটা বিশ্বাস করেছো। তাদের পুরস্কার কত বড়! কখনো দেখেনি এবং বিশ্বাস করে। লোকেরা কখনো কখনো পবিত্র আত্মা পায় না যদি না তারা অন্য ভাষায় কথা বলে। আমি অন্য ভাষায় কথা বলতে বিশ্বাস করি, অবশ্যই। তিনি একজন ভালো ঈশ্বর, তিনি আপনাকে আপনার হৃদয়ের ইচ্ছা প্রদান করবেন। কিন্তু আপনি যতই অন্য ভাষায় কথা বলেন না কেন এবং এই বাক্যকে অস্বীকার করেন, আপনি ভুল যেভাবেই হোক, দেখুন, অন্য ভাষায় কথা বলার মাধ্যমে আপনি ভিতরে প্রবেশ করবেন না। আপনি প্রতিটি বাক্য পালন করে ভিতরে প্রবেশ করেন, এটা পবিত্র আত্মার প্রমাণ। যখন আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন, দেখুন, আমি অন্য ভাষায় কথা বলা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আপনি উজ্জীবিত হতে পারেন। যেমন আমি আজ সকালে বলেছি, যখন আপনি একটি নতুন ভাষায় কথা বলেন, আমার কাছে আছে, আমি নিজেই, এবং আমি জানি এটা সত্য, আমি জানি এটা সত্য, কিন্তু এটা তার চিহ্ন নয়, আপনি, যে আপনি ঈশ্বরের মনোনীত সন্তান। দেখুন না, প্রকৃত পক্ষে তিনি কখনো বলেননি। অনেকে আমার কাছে আসিয়া বলিবে, প্রভু, আমি কি ভাববাণী বলি নাই এবং আপনার নামে এই সমস্ত মহৎ কার্য করি নাই? তিনি বলবেন, হে অধর্মচারীগণ, আমার নিকট হইতে দূর হও, আমি তোমাদিগকে জানি নাই। আপনি অন্য ভাষায় কথা বলেন এবং তারপর যীশু খ্রিস্টের নামে বাপতিস্ম নিতে অস্বীকার করেন, কোথাও কিছু ভুল হয়েছে? হ্যাঁ, সত্যি, সেই বিষয়গুলির যে কোনো একটি, ঈশ্বরের দেওয়া আদেশগুলির যে কোনো একটি, সেখানে কিছু ভুল রয়েছে। শুধু আপনার নিজের বিবেক অনুসন্ধান করুন আর দেখুন বাইবেল কি বলে। আমাকে এমন কিছু স্থান দেখান যেখানে কেউ পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপতিস্ম নিয়েছিলেন, দেখুন এটা সেখানে নেই। কিন্তু আপনি দেখুন, কখনো কখনো আপনার বিবেকের জন্য আপনি বলেন ঠিক আছে, আপনি বলেন ঈশ্বর মহিলাদের সাথে কথা বলেন কিভাবে তাদের তা করতে হবে, হাফ প্যান্ট এবং ইত্যাদি পরিধান করা উচিত নয়। কিন্তু আপনারা জানেন পালক বলেছেন, তাই তারা সহজ পথ গ্রহণ করে। তারা জানে ঈশ্বর এখানে এই বিষয়ে কি বলেছেন, দেখুন অবশ্যই ঈশ্বর তাই বলেছেন, তাই তারা এটা করতে চায় যেভাবে হোক। দেখুন তারা একটি অজুহাত খুঁজে বের করার চেষ্টা করে, ঠিক আছে আমি মনে করি এটা অনেক ভালো, এটা নয় হাওয়া বইছে না, হ্যাঁ। কিন্তু ঈশ্বর বলেছেন একজন পুরুষকে একজন মহিলার থেকে আলাদা পোশাক পরিধান করতে। কোন স্ত্রীলোক যদি পুরুষের বস্ত্র পরিধান করে তবে তাহা তাহার দৃষ্টিতে ঘৃণার বিষয়, তাই এটা ঠিক নয়, হ্যাঁ, আর আপনার এটা করা উচিত নয় না। দেখুন সুতরাং এটা ঠিক নয়, কিন্তু আপনারা দেখুন তারা একটি অজুহাত খুঁজে বের করার চেষ্টা করে যে প্রভু আমাকে এটা করতে বলেছেন। আমি বলছি না তিনি করেননি, কিন্তু দেখুন এটা তার সিদ্ধ ইচ্ছা নয়, এটা তার অনুমতিমূলক ইচ্ছা হতে হবে। আপনারা দেখুন এটা কি করবে, এটা পুরো দলকে দূষিত করবে, এটা সমস্ত শিবিরকে দূষিত করেছিল। এখানে লক্ষ্য করুন, ঈশ্বর কখনোই তার মন পরিবর্তন করেননি তার বাক্য, কিন্তু তিনি একজন উত্তম ঈশ্বর এবং তিনি আপনাকে আপনার হৃদয়ের ইচ্ছা প্রদান করবেন, যদিও তা তার ইচ্ছার বিরুদ্ধে হয়। আপনি এটা বিশ্বাস করেন? দেখুন ঈশ্বর মসীকে বলেছিলেন, তুমি সেখানে যাও, এই অভিষিক্ত ভাববাদী বললেন, সেখানে গিয়ে সেই পাথরের সঙ্গে কথা বলো, এটা ইতিমধ্যে আঘাত করা হয়েছে। মসী রাগান্বিত হয়ে সেখানে গেলেন, লাঠিটি তুলে নিলেন আর বললেন, হে বিদ্রোহীগণ, আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব? আর পাথরে আঘাত করলেন, জল বের হয়নি। তিনি আবার আঘাত করলেন, এটা বেরিয়ে আসে। এটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে ছিল, এটা বাইবেলের প্রতিটি পরিকল্পনা ভেঙে দেয়। খ্রিস্টকে দ্বিতীয়বার আঘাত করতে হয়েছিল, দেখুন খ্রিস্টকে একবার আঘাত করা হয়েছিল, এটা পুরো পরিকল্পনা ভেঙে দেয়। কিন্তু তিনি তাকে তার অনুমতিমূলক ইচ্ছা প্রদান করেন। তখন পরে তিনি বললেন, দেখো আমরা তোমাদের জন্য জল এনেছি, হ্যাঁ আমি এটা তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা বিদ্রোহীদের দল। ঈশ্বর বললেন, এখানে এসো মসি, এখানে এসো, এখানে উপরে এসো, তুমি একজন বিশ্বস্ত দাস ছিলে, উচ্চ হিল পরিহিত মহিলার মতো আপনি আরোহণ করেছেন, দেখুন ওদিকে দেখো, প্রতিশ্রুতি ভূমি দেখো, হে প্রভু। কিন্তু তুমি যাচ্ছ না, তুমি আমার অনুমতিমূলক ইচ্ছা গ্রহণ করেছিলে, এখানে শৈলটির কাছে তুমি নিজেকে মহিমান্বিত করেছিলে, দেখো আমাকে নয়, তুমি নিজেকে পবিত্র করেছিলে, তুমি আমাকে পবিত্র করনি, তুমি আমার মূল বাক্য রাখনি, আমি তোমাকে যা করতে বলেছিলাম তবুও জল এসেছিল। আপনি অসুস্থদের উপর হাত রাখতে পারেন এবং তারা সুস্থ হয়, আপনি ভাববাণী বলতে পারেন অথবা অন্য ভাষায় কথা বলতে পারেন, কিন্তু বিষয় হলো তার মূল বাক্য রাখুন। ঈশ্বর তার মন পরিবর্তন করেন না বন্ধু, আপনাকে তার কর্মভার পালন করতে হবে, তার ইচ্ছা। ও ঠিক আছে, এটা শিষ্যদের জন্য ছিল, তিনি পরিবর্তন হন না। যদি তার এখনো একজন শিষ্য থাকে তবে এটি একই কর্মভার, তোমরা সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। এটা কখনোই পরিবর্তন হয়নি, তিনি পরিবর্তন হতে পারেন না। এখন আপনি বলতে পারেন, ঠিক আছে আমি আপনাকে বলছি এটা এই দিনের জন্য নয়, ও আপনি বিলিমিও। আপনারা দেখুন, দেখুন ঈশ্বর পরিবর্তন হন না, তিনি কাল আজ এবং অনন্তকাল একই। আজ বিলিমিওদের দিকে দেখুন, ও আমি জানি বাইবেলে তারা যিশুর নামে বাপতিস্ম নিয়েছিল, কিন্তু দেখুন সমস্ত লোকেরা কি করেছে, তাতে আমার কিছু যায় আসে না। স্বর্গের নিচে মনুষ্যদের মধ্যে এমন আর কোন নাম নাই যাহাতে তোমরা পরিত্রাণ পাইতে পারো, পাপের ক্ষমা নাই, কেবল যীশু খ্রিস্টের নামের দ্বারা। আপনি কি, আপনি কতটা ভালো, আপনি কি করেন, এর সাথে এর কোনো কিছু করার নেই, এটা ঈশ্বরের মূল বাক্য, আপনাকে এর সাথে থাকতে হবে, ঠিক আছে। তাহার বাক্যের প্রতি আনুগত্য বলিদান অপেক্ষা উত্তম। আপনাদের মনে আছে সেই সময় যখন সোল ফিরে আসেন, বিলিয়ামের কাছে বিশ্বাসের একটি দান ছিল এবং এটি ঈশ্বরের সিদ্ধ প্রকৃত বাক্যের জন্য ব্যবহার করতে পারত। আজ মাঠে থাকা অনেক পুরুষ আরোগ্য দানের দান নিয়ে একই কাজ করতে পারে। এখানে অনেক পুরুষ, লোকেরা যারা অন্য ভাষায় কথা বলেন, লোকেরা যারা ভাববাণী বলেন, একটি দান ঈশ্বরের রাজ্যের জন্য এটি ব্যবহার করতে পারেন, কিন্তু তারা এটি করেন না, তারা গ্রহণ করে আর ঈশ্বর তাদের আশীর্বাদ করেন যেভাবে হোক, অনুমতিমূলক ইচ্ছা গ্রহণ করে। কিন্তু জনপ্রিয়তা এবং আনন্দের জন্য, ব্যক্তিগত লাভের জন্য তাদের জন্মগত অধিকার বিক্রয় করে, যেমন ঐশ্বর করেছিল। দেখুন একটি সংগঠনের কাছে বিক্রয় হয়ে যায়, বিক্রয় হয়ে গেছে বিলিয়ামের মতো। দেখুন আজ অনেকেই একই জিনিস করেছে, আমরা জানি এটা ঠিক, তারা তাদের জন্মগত অধিকার বিক্রয় করে। মহিলারা পবিত্র আত্মা দাবি করেন হাফ প্যান্ট পরিধান করে, পুরুষরা বেদিতে তাদের অনুমতি দেন, বেদিতে বব কেশিক মহিলারা তাদের মুখে রং করে, ধর্মীয় গাউন পরিধান করে, মণ্ডলীর সবচেয়ে বড় হোঁচট খাওয়ার কারণ। আপনি যদি জানতে চান রাজনৈতিক ক্ষমতায় রাজ্যের যুগে এটি কোন সময়, দেখুন ইহুদিরা কোথায় আছে, দেখুন ইহুদিরা কেমন আছে, কারণ তারা একটি জাতি। যদি আপনি জানতে চান যে জাতিগুলি কোথায় দাঁড়িয়ে আছে, ইহুদিদের দেখুন। আপনি যদি জানতে চান যে মণ্ডলীটি কোথায় দাঁড়িয়ে আছে, মহিলাদের দেখুন, মহিলাদের মধ্যে নৈতিকতা দেখুন, কারণ সে মণ্ডলীর প্রতিনিধিত্ব করে। আপনি যখন মহিলাদের মধ্যে দূষণ দেখেন, আপনি গির্জার দূষণ খুঁজে পান। সে কি হয়ে গেছে? একটি রং লাগানো ইসেবল। ঠিক তাই গির্জা হয়ে গেছে, দেখুন, এখন এটাই সত্য। আর আপনারা সেটা জানেন, দেখুন। আপনি যদি জানতে চান মণ্ডলী কোথায় রয়েছে, আপনার মহিলাদের মধ্যে নৈতিকতা দেখুন, কারণ সে হলো মণ্ডলী একজন মহিলা। আপনি যদি জাতীয় অবস্থা জানতে চান, ইহুদিদের দেখুন। লক্ষ্য করুন, ঈশ্বর যেমন বিলিয়ামকে বলেছিলেন, সত্য কাটা সিদ্ধান্ত শোনার পরে বাক্য যাইও না, হ্যাঁ, তারপর তিনি তাকে বলেছিলেন, যখন তিনি তার হৃদয়ে দেখেছিলেন সে কি করবে, তিনি তাকে তার অনুমতিমূলক ইচ্ছা দেন, তাই তিনি বললেন যাও। আর আপনি একই জিনিস করতে পারেন, আপনি যদি সত্যে চলতে না চান আপনি যেতে পারেন এবং একটি বড় সেবা কার্য পেতে পারেন, অবশ্যই আপনি পারেন। কিন্তু আপনি তার অনুমতিমূলক ইচ্ছা গ্রহণ করেছেন, আপনি তার বাক্যের উপর দিয়ে হাঁটছেন, তিনি অবশ্যই আপনার উন্নতি করবেন। ঠিক যেমন তিনি বিলিয়ামকে করেছিলেন, সে সফল ছিল, কিন্তু সে সেই লোকদের অভিশাপ দিতে পারেনি, সে এটা করতে পারেনি, কারণ যখনই সে অভিশাপ দিতে শুরু করেছিল সে আশীর্বাদ করেছিল, দেখুন, সে এটা করতে পারেনি। কিন্তু যখন সে তার কৃতিত্বে সমৃদ্ধ হতে শুরু করে, তখন সেই লোকদের বালাকের মাধ্যমে ব্যভিচার করতে শিখেছিল। সে ইসরায়েলের শিবিরে নিয়ে এসে তাদের বিয়ে দিয়ে বলল, কেন আমরা সবাই এক, কেন তোমরা একই ঈশ্বরের উপাসনা করেছো, আমরা এখানে একজন ভাববাদী পেয়েছি আর তোমরা সেখানে একজন ভাববাদী পেয়েছ, আর আমাদের কাছে একই বলিদান আছে, আমাদের পিতৃপুরুষদের মতো একই যিহোবা, এখন তোমরা সবাই এসে আমাদের সঙ্গে মেলামেশা করছো না কেন? বাইবেল বলে তোমরা অবিশ্বাসীদের মধ্যে যোগ দিও না, তাদের সঙ্গে জোয়ালিতে বদ্ধ হইও না মোটেও। যদি তাহারা এটা বিশ্বাস না করে তবে তাহাদের থেকে দূরে থাকো, দেখুন, বেরিয়ে আসুন, পৃথক হন, প্রভু বলেন, আর আমি তোমাদিগকে গ্রহণ করিব, দেখুন, তাহাদের অশুচি বস্তু স্পর্শ করিও না, সেটা ঠিক, বাক্যের বিরুদ্ধে তাদের নোংরামি, এবং এই জাতীয় বিষয়গুলি থেকে দূরে থাকুন, এটা শুনবেন না। আর এখানে আমরা খুঁজে পাই যে বিলিয়াম সেখানে গিয়েছিল এবং সে লোকদের শিক্ষা দিতে শুরু করেছিল, এবং তার একটি ত্রুটি ছিল, আর সে বিলিয়ামের পথে দৌড়েছিল, সে কিভাবে তা করেছিল এবং বালাককে শিক্ষা দিয়েছিল, আর ইসরায়েলের সন্তানরা ব্যভিচার করেছিল, আর একটি মহামারী ইসরায়েল জাতিকে আঘাত করেছিল, লোকেরা এবং তাদের হাজার হাজার লোক একদিনে মারা গিয়েছিল, আর যখন তারা সবাই সেখানে ছিল ঈশ্বরের বেদির সামনে প্রার্থনা করছিল, এখানে একজন ইসরায়েলীয় পুরুষ একজন মিদিয়ানীয় মহিলার সঙ্গে আসে, একজন ধর্ম সম্প্রদায়ের মহিলা, এবং তাম্বুতে চলে যায়, আর যাজকের পুত্র সেখানে যায় আর একটি বর্ষা নিয়ে তাদের উভয়কে হত্যা করে, আর সেটি ঈশ্বরের ক্রোধ নিবারণ করে, আপনারা জানেন এটাই শাস্ত্র, এটা ঠিক, দেখুন। কিন্তু কি হয়েছিল? বিলিয়াম সে ইসরায়েলকে দুর্বল করতে সফল হয়। সে কি করেছিল? সে তাদের শিবিরকে দুর্বল করে দিয়েছিল, ঈশ্বর তাকে যেতে দিয়েছিলেন এবং তাদের শিবিরকে দুর্বল করতে দিয়েছিলেন, এবং এটি পুরো শিবিরকে কলুষিত করেছিল। আর যখন কিছু মতবাদ শুরু হয়, এটি বাইবেলের সত্য নয়, এটি পুরো শিবিরকে কলুষিত করে। কেউ কোরাহের মতো ভিন্ন ধারণা নিয়ে উঠে বলে, ঠিক আছে, এটা সেটা আর অন্যটা, আর আমি একটি ভিন্ন ধারণা পেয়েছি, এটা পুরো শিবিরকে দূষিত করে। আর আজ পুরো গির্জার শিবিরের সেটাই করা হয়েছে, সেটা ঠিক। সে যেমন শিক্ষা দিয়েছিল, কাদেশ বর্ণের জন্য পুরো শিবিরকে দুর্বল করে দিয়েছিল, বাক্যের চরম পরীক্ষা। যখন তারা কাদেশ বর্ণে পৌঁছেছিল তখন শিবির দুর্বল হয়ে পড়েছিল, তারা ফিরে আসে, তারা ঠিক পিছনে গিয়েছিল। মনে রাখবেন, তারা স্বর্গদূতদের খাবার খেয়েছিল, তাদের কাছে ঈশ্বরের বাক্য ছিল, প্রতি রাতে প্রকাশিত হয়েছিল, আর তারা খাবার খেয়েছিল, তারা পাথর থেকে পান করেছিল, তারা সব করেছিল, অলৌকিক কাজ দেখেছিল, তারা মসীকে দেখেছিল এবং তার বাক্য দেখেছিল, তার ভবিষ্যৎবাণী দেখেছিল, সবকিছু দেখেছিল। আর অবশেষে যখন তারা এই মিথ্যা শিক্ষকের কথা শুনে তাদের মধ্যে এসে সে ভুল শিক্ষা প্রদান করে, সে শিবিরকে দুর্বল করে দিয়েছিল এবং এর দ্বারা উন্নতি লাভ করেছিল। সে হয়তো মিলিয়ন ডলারের ভবন নির্মাণ করেছিল, তার হয়তো বড় ধর্ম সম্প্রদায় ছিল, সে হাজার হাজার গুণ হাজার হাজার যোগ করতে পারে এবং বড় কাজ এবং শক্তিশালী কাজ করতে পারে এবং একজন ভবাদী ছিল, সেটা ঠিক আছে, কিন্তু যতক্ষণ এটা ঈশ্বরের বাক্যের সঙ্গে না থাকে আপনার এটার থেকে দূরে থাকাই ভালো। ঈশ্বর তার মন পরিবর্তন করেন না, তার বাক্যের সঙ্গে সঠিক থাকুন, কারণ এটাই শেষ পর্যন্ত বেরিয়ে আসতে চলেছে, বাক্য, বাক্য থেকে বাক্য। যে কেহ ইহা হইতে একটি বাক্য হরণ করিবে অথবা ইহাতে একটি বাক্য যোগ করিবে, এটা থাকতে হবে সেই বাক্য। এখন মনোযোগ দিয়ে শুনুন, যখন বাক্যের পরীক্ষা এসেছিল, যখন তারা সেখানে গিয়ে দেখেছিল এত বড় বিরোধিতা, সবচেয়ে বড় বিরোধিতা তারা যা কখনো দেখেছে, আমালেকীয়রা ছিল তাদের আয়তনের দশ গুণ। তারা বলল, আমরা দেখতে ফড়িঙ্গের মতো, তাদের বেষ্টনী অথবা তাদের শহরগুলি এত প্রাচীর দিয়ে ঘেরা, যার উপর তারা একটি রথ প্রতিযোগিতা করতে পারে, দুটি রথ, তারা যত দ্রুত যেতে পারে। দেয়ালের চারপাশে দেখুন তাদের শহরগুলি, কেন তাদের বর্ষা বেরিয়ে আছে, সেগুলি লম্বা, আর তারা দৈত্য, কেন আমরা দেখতে ফড়িঙ্গের মতো, আমরা এটা করতে পারি না। আর দুই ব্যক্তি সেই বাক্যের উপর দাঁড়িয়েছিলেন, কালেব এবং যিহোশুয়া, বললেন, এক মিনিট অপেক্ষা করুন, আপনারা 2 মিলিয়ন মানুষ, এক মিনিট চুপ করুন, আমরা এটা করতে সক্ষমের চেয়ে অধিক। দেখুন, আমরা তাদের জন্য একটি সমকক্ষের চেয়ে অধিক। তারা কিসের উপর ভিত্তি করেছিল? ঈশ্বর বলেছেন, আমি তোমাদের দেশ দিয়েছি, এটা তোমাদের। আর তারা সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু লোকেরা অন্যান্য বিশ্বের মধ্যে বিবাহ করেছিল এবং তাদের মধ্যে সমস্ত ধরনের ধর্মমত এবং আচার অনুষ্ঠান ছিল, আর তারা দুর্বল, ইচ্ছা অনিচ্ছা ছিল, তারা জানত না কোন পথে ঘুরতে হবে এবং কি করতে হবে। সেটা ঠিক, সেখানে বাক্যের পরীক্ষা আসে, তবুও তিনি আপনাকে করার অনুমতি প্রদান করেন, আপনার ইচ্ছাকে অনুমতি দেন, একটি অনুমতিমূলক ইচ্ছা। এটা জেনে আপনার হৃদয়ে কি আছে তিনি তা জানেন। আপনি বলেন, ঠিক আছে ভাই ব্রানাম, আমি অমুক অমুক করি, এটা আমাকে বিরক্ত করে না, ঈশ্বর আমাকে প্রতিদিন আশীর্বাদ করেন, আমি আত্মায় গান গাই, আমি আত্মায় নাচ করি, তিনি অনুমতি দেন, এগিয়ে যান, সেটা ঠিক, কিন্তু আপনি কি করতে যাচ্ছেন? আমি হাফ প্যান্ট পরিধান করি আর আমি এটা করি, এটা আমাকে বিরক্ত করে না, আমি জানি আমার বিশ্বাস খ্রিস্টের উপর, আমি যা পরিধান করি তার উপর নয়, কিন্তু বাইবেল বলে যে এর বিষয় কিছু আছে। দেখুন, আপনি কি করবেন? আপনি একটি পদস্খলন তৈরি করবেন, যেমন বিলিয়ম করেছিল অন্য প্রতিটি মহিলার সামনে। আপনি আপনার যুবতী মেয়েদের কি করবেন? আপনার কাছে একগুচ্ছ সাংসারিক মহিলা থাকবে, সেটা ঠিক, একগুচ্ছ রং লাগানো ইসেবল, দেখুন, কিন্তু ঈশ্বর আপনাকে সফল করবে, কেন তিনি আমাকে আশীর্বাদ করেন, আমি এতে সন্দেহ করি না। তিনি বিলিয়ামকে আশীর্বাদ করেছিলেন, দেখুন, অবশ্যই তিনি করবেন, আপনি তার অনুমতিমূলক ইচ্ছায় হাঁটছেন, তার সিদ্ধ ইচ্ছায় নয়। ঈশ্বর তার মন পরিবর্তন করেন না, কারণ তিনি আপনাকে আশীর্বাদ করেন। তিনি 40 বছর ধরে ইসরায়েলকে আশীর্বাদ করেছিলেন, তারা কি করেছিল? বিবাহিত স্ত্রীগণ পরিবার গড়ে তুলেছিল, সন্তানদের চুম্বন করেছিল, তাদের দশমাংশ প্রদান করেছিল, ঠিক সেখানেই বসবাস করত, আর ঈশ্বর তাদের প্রান্তরে আশীর্বাদ করেছিলেন, তাদের মান্না ভোজন করিয়েছিলেন ক্রমাগত, আর তাদের প্রত্যেকেই ধ্বংস হয়ে যায়, কারণ তারা কখনোই তার আসল অনুমোদনযোগ্য, তার আসল ইচ্ছা, তার বাক্য রাখেনি, তারা তার অনুমতিমূলক পথ গ্রহণ করেছিল। এগিয়ে যান, কিন্তু আপনাদের মনে আছে যখন তারা কাদেশ ছেড়ে চলে যায়, তখন তারা আর কখনো অধিক পথ যাত্রা করেনি, তারা শুধু ঘুরতে থাকে প্রান্তরে, যেখানে তারা বাইরে থাকতে পারত, তার পরবর্তী 2 দিনের মধ্যে তারা প্রতিশ্রুত দেশে থাকতে পারত। তারা 40 বছর যাত্রা করেছিল এবং তাদের প্রত্যেকেই মারা গিয়েছিল, কিন্তু যিহোশুয়া এবং কালেব ছাড়া, যারা মূল বাক্যে স্থির ছিল। হে ঈশ্বর, আমাদের সাহায্য করুন। ঈশ্বর তার ইচ্ছা পরিবর্তন করেন না, তিনি তার মন পরিবর্তন করেন না, কিন্তু তিনি আপনাকে আশীর্বাদ করবেন। অবশ্যই তিনি বিলিয়ামকে আশীর্বাদ করেছিলেন, আর সে সেখানে কি করেছিল? সে পুরো শিবিরকে কলুষিত করেছিল। দেখুন, তিনি যা বলেছেন তার উপর আপনাকে স্থির থাকতে হবে, তিনি কখনোই তার মূল পরিকল্পনা পরিবর্তন করেন না। এখন আজ বিলিয়ামদের দিকে দেখুন, ক্ষেত্রে আপনারা কি করবেন? শুধু চারপাশে দেখুন, উন্নতি লাভ করছে, অন্য ভাষায় কথা বলছে, নিশ্চিত ঈশ্বরের দান লাভের জন্য ব্যবহার করছে, সবকিছু নিশ্চিত, কিন্তু এটা তাদের কলুষিত শিক্ষা দিয়ে ঈশ্বরের সমগ্র মণ্ডলীকে কলুষিত করে, সেটা ঠিক। একজন আমাকে বলেছিলেন, তিনি বললেন, আপনি এটা কিসের জন্য করছেন, আপনি সেটা কিসের জন্য করছেন? আমি বললাম, আপনি কি বিশ্বাস করেন না যে এটাই সত্য? ও হ্যাঁ, কিন্তু, তিনি বললেন, আপনি কি জানেন এটা আপনার কাজ নয়, আপনার কাজ অসুস্থদের জন্য প্রার্থনা করা। তারা আপনাকে ভাববাদী বলে বিশ্বাস করে, কেন? আপনি তাদের শেখাতে পারেন সেই নারীদের আর সেই পুরুষদের কিভাবে এটা করতে হয়, সেটা অন্যগুলি। আপনি কিভাবে তাদের বীজগণিত শেখাতে পারেন যখন তারা তাদের ABC শিখবে না? আপনি কিভাবে তাদের সেই বিষয়গুলি শেখাতে পারেন যখন তারা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে না? দেখুন, আপনাকে ফিরে আসতে হবে এবং আপনি যেখানে শুরু করেছিলেন সেখান থেকে শুরু করতে হবে, অথবা আপনি যেখানে ছেড়েছিলেন, এবং ঈশ্বরের প্রতিটি বাক্য গ্রহণ করতে হবে। আজ শুধু মাঠের দিকে দেখুন, যেমন বিলিয়াম ঈশ্বরের মণ্ডলীতে বিয়ে করিয়েছিল একজন বেশ্যা, ঈশ্বরের মণ্ডলীতে বেশ্যাকে বিয়ে করিয়েছিল। আজ এই মিথ্যা শিক্ষকরা আপনাকে বলার চেষ্টা করছে, তারা এই সংগঠনগুলির প্রত্যেককে এবং এই লোকদের প্রকাশিত বাক্য 17-এর পুরনো বেশ্যার সাথে বিয়ে করাতে যাচ্ছে। তাদের বিলিয়ম মতবাদ আজ ঘুরে বেড়াচ্ছে আর বলে, আমরা ঠিক একই, আমরা সবাই খ্রিস্টান, আর যাজক এবং পোপরা এবং যাই হোক না কেন, সবাই আপোষ করছে এবং এটি করছে। প্রচারক বলেছিলেন, এমনকি আমি একজন প্যান্টিকোস্টাল প্রচারককে চিনি, তারা সবাই এখন একটি বৃত্তকার কোষার দিতে শুরু করেছে, যার অর্থ অস্টেরো, চন্দ্রের দেবতা, একটি একটি কোষা রুটি বলেন, আপনার চোখ বন্ধ করুন এবং এটি গ্রহণ করুন। যদি এটি আপনার বিবেকে আঘাত করে, আপনার চোখ বন্ধ করুন। একটি বৃত্তকার রুটি এর অর্থ কি? আমরা একটি ভগ্ন দেহ গ্রহণ করছি। যীশু খ্রিস্ট ভগ্ন, একটি বৃত্তকার চাঁদ দেবতা নয়, অস্টরেথ, যার স্থান মরিয়ম নিয়েছিল। আর রোমান কোষার এখনো গোলাকার চাঁদ দেবতার জন্য দেবী ঈশ্বর নয়। আমাদের একটি ভগ্ন কোষার আছে অবশ্যই। ও, তাই এখন প্রকাশিত বাক্য 17 এর বৃহৎ বেশ্যা এই বিলিয়ম শিক্ষকরা তাদের মিথ্যা শিক্ষা দিয়ে গির্জাকে সেই ধরনের গন্ডগোলের মধ্যে বিবাহ করাচ্ছে। দেখুন, শেষ সময়ে যখন চরম পরীক্ষা আসে, এখন এর দুর্বলতা দেখুন। 900 এবং কিছু ভিন্ন সংস্থা, একটি এক পথে এবং একটি অন্য পথে, তাদের মধ্যে ঐক্য নেই, আর তারা ঐক্য আনার চেষ্টা করছে ঈশ্বরের বাক্য দ্বারা সমর্থিত নয়, ঈশ্বরের মূল পরিকল্পনা। তারা একটি রাজনীতি এবং একটি সংগঠন দ্বারা এটি গ্রহণ করছে। ঈশ্বর তার মন পরিবর্তন করবেন না, তিনি তার বাক্যের সঙ্গে সঠিক থাকেন। তিনি বলেছিলেন, আকাশ ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্য লোপ হইবে না, সেটা ঠিক। তিনি তার মূল বাক্যের সঙ্গে থাকেন, ও আমার। যদিও তারা এখনো এর বিরুদ্ধে যুক্তি দেয়, ঠিক যেমন তারা করেছিল, আর শুধু একটি কাজ রয়েছে, তিনি এটা পরিবর্তন করবেন না, শুধু বিশ্বাস করুন, কারণ আকাশ ও পৃথিবী উভয়ই লোপ পাবে, তার বাক্য কখনো ব্যর্থ হবে না। দেখুন, আপনারা দেখুন কোথায় আপনি বিবাহিত হচ্ছে, রাজনীতি এবং বিষয়গুলি দেখুন, কিভাবে তারা গির্জার রাজনীতির দ্বারা একসাথে মণ্ডলীতে যোগদান করার চেষ্টা করছে। আমরা রাজনীতির দ্বারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হইনি, আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম দ্বারা মণ্ডলীতে খ্রিস্টের সাথে যুক্ত হয়েছি। আর আপনি যেভাবে পবিত্র আত্মার বাপ্তিস্ম জানে, কারণ আপনার মধ্যে থাকা আত্মা ঈশ্বরের প্রতিটি বাক্যকে সত্য বলে চিহ্নিত করে, সেটা ঠিক। কেননা যে কেহ ইহা হইতে একটি বাক্য হরণ করে অথবা ইহাতে একটি বাক্য যোগ করে, তাহার অংশ জীবন পুস্তক হইতে হরণ করা হইবে। তবুও তিনি সমৃদ্ধ করেন। আপনারা বলেন, আপনি সমৃদ্ধি দ্বারা এটা বিশ্বাস করতে পারবেন না, আপনি সমৃদ্ধি দ্বারা ঈশ্বরের বিচার করতে পারবেন না। পৃথিবী উন্নতি লাভ করে, বিলিয়ম এর দ্বারা সমৃদ্ধি হয়েছিল, কিন্তু ভাই, আপনি ঈশ্বরকে তার বাক্য দ্বারা বিচার করেন, তিনি তার বাক্য রাখেন এবং এটিকে সত্য হিসাবে চিহ্নিত করেন। তাই মনে রাখবেন বন্ধু, যতদিন আপনি বেঁচে আছেন, আপনি এটি কখনোই ভুলে যাবেন না, ঈশ্বর তার মন পরিবর্তন করেন না। তবুও তিনি আশীর্বাদ করবেন, তিনি তার অনুমতিমূলক ইচ্ছায় আপনাকে যেতে দেবেন, কিন্তু তিনি তার মন পরিবর্তন করবেন না, তিনি তার পরিকল্পনা পরিবর্তন করবেন না, তিনি তার বাক্য পরিবর্তন করবেন না আপনার জন্য, না মহাশয়। আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি আপনার অভিজ্ঞতার সাথে ঈশ্বরের বাক্য মেলাতে পারবেন না, ঈশ্বরের বাক্যের সাথে আপনার অভিজ্ঞতার সাদৃশ্য থাকতে হবে। দেখুন, এইভাবে আপনার কাছে আপনি বলেন, ঠিক আছে, আমি একজন ভালো মানুষ, ঈশ্বর এটা সেটা অথবা অন্য কিছু করবেন, কিন্তু আপনি কি তার বাক্য পালন করেন? ও, ঠিক আছে, আমি আপনাকে বলছি, সেটা শুধু নয়, না, ঠিক আছে, কোথাও কিছু ভুল আছে, ঈশ্বর করবেন, হ্যাঁ, তিনি আপনার সমৃদ্ধি করবেন, অবশ্যই তিনি আপনাকে করবেন। ধর্ম সম্প্রদায়ের উন্নতি হচ্ছে, যাদের কাছে এটা নেই, তারা তাদের তাঁবু বিশাল সুন্দর গির্জা এবং সবকিছু সারা দেশে বিস্তার করে, তারা ধনী আর অর্থ প্রবেশ করছে এবং সর্বত্র থেকে সদস্যরা, বাইবেল কি বলে না, তার মধ্যে জগতের ধন এবং মনুষ্যের প্রাণও পাওয়া গিয়েছিল, আর সবকিছু যা এই বৃদ্ধ বেশ্যার মধ্যে পাওয়া গিয়েছিল, যা পুরো বিষয়ের জননী, রাজনীতি এবং সংগঠন। কিন্তু ঈশ্বরের ছোট দল হল তার বধু। সেই বাক্যকে কেন্দ্র করে প্রিয় স্বর্গীয় পিতা, আপনাকে সর্বদা সেখানে স্থিতিশীল রাখুন। আপনি কখনোই সেই বাক্য থেকে সরবেন না। আপনি আশীর্বাদ করতে পারেন, ঈশ্বর আপনার অসুস্থদের আরোগ্য করুন, তিনি আপনার অসুস্থ শিশুকে সুস্থ করতে পারেন, তিনি আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে সুস্থ করতে পারেন, তিনি আপনার মাকে সুস্থ করতে পারেন, অন্য কেউ। আপনি তার আত্মায় লাফিয়ে উঠতে পারেন এবং উপরে নিচে লাফিয়ে নাচতে পারেন। মনে রাখবেন, বৃষ্টি ধার্মিক এবং অধার্মিকের উপর পতিত হয় ঠিক একই রকম, কিন্তু যখন সে বীজ সেখানে পড়ে থাকে, তখন এটা হয় অভিষিক্ত অথবা এটা অভিষিক্ত নয়। আর যদি এটা অভিষিক্ত হয়, এটা করতে পারে, যদি এটা গম হয়, তাহলে তাকে গম নিয়ে আসতে হবে, যদি এটি ঈশ্বরের বাক্য হয়, তবে এটিকে ঈশ্বরের বাক্য নিয়ে আসতে হবে, যদি এটা না হয়, ঠিক আছে, তাহলে এটা নয়। দেখুন, আপনারা এখন এটা বুঝতে পেরেছেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। এখানে আমি আপনাদের বলেছিলাম যে আমি 9টা শেষ করতে যাচ্ছি, আর এখানে এটা 10:20। আপনারা অনেকে অনেক দূরে যেতে হবে। আমি আপনাদের ভালোবাসি, আর যে কারণে আমি আপনাদের এভাবে ধরে রাখি, এই কারণে নয় যে আমি আপনার প্রতি নিষ্ঠুর হতে চাই, কিন্তু আমি আপনাদের ভালোবাসি, আর আমি যা জানি, আমি কিছুই পিছনে রাখি না, আমি আপনাদের সত্য বলি। আমি যে সভাগুলিতে যাই, আপনারা কখনো আমাকে এই বার্তা প্রচার করতে শুনবেন না, না, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই ট্যাবারনাকেলে আসার জন্য, ঠিক এখানে আমি আমার বার্তা প্রচার করি। আমার কাছে এখানে আরো 3 বা 4টি আছে যা প্রভু আমাকে দিয়েছে। আমার কাছে শাস্ত্র আছে যা আমি এখানে ছাড়া অন্য কোথাও এটি প্রচার করার সাহস করব না। এখানে ঈশ্বরের বাক্য শুরু হয়েছিল, এবং যতক্ষণ না ঈশ্বর এটি পরিবর্তন করেন, আমি এখানে থাকবো এবং এটিকে এখানে নিয়ে আসছি, সেটা ঠিক। বাইরের সভাগুলিতে আমি অসুস্থদের জন্য প্রার্থনা করি আর এরকম সবকিছু, আর পাশে এলোমেলো কিছু বলুন যেন মেয়ের সারা তা শুনতে পায়, আর জানে এটা কি বিষয়ে কথা বলছে, অন্যথায় এটা শুধু বর্ষী টোপ। আপনারা দেখুন, আমি চিহ্ন দেখাই, দেখানোর চেষ্টা করি যে ঈশ্বর জানেন বিচক্ষণতায়, আর লোকদের হৃদয়ের কথা জানেন, আর এই কাজগুলি করেন। এটি একটি সুসমাচার প্রচারের দান, শুধু লোকদের আলোড়িত করার জন্য। প্রথম বিষয় আপনি জানেন, একটি টেপ তাদের বাড়িতে চলে আসে, সেটি সেখানে রয়েছে। তখন যদি সে একটি মেষ হয়, সে ঠিক এর সাথে চলে আসে। যদি সে একটি ছাগল হয়, সে টেপটি লাথি মেরে ফেলে দেয়। আপনারা দেখুন সেটা, আর আপনিও ঠিক বেন। সেটা সেটা একদম ঠিক, বেন কিছু অভিজ্ঞতা পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে, সেটা ঠিক। আপনি কি খুশি নন যে আপনি তা? আপনি কি খুশি নন? আমরা একটি ছোট প্যান্টিকোস্টাল গান গাইতাম দীর্ঘ সময় আগে, যেমন
I'm so glad that the Lord brought me out. Oh, I've been happy since the Lord brought me out. I've been happy since the Lord brought me out. If it had not been for Jesus, where would I be? I'm so glad since the Lord brought me out. I've been shouting since the Lord brought me out. I've been shouting since the Lord brought me out. If it had not been for Jesus, oh, where would I be? I'm so glad that the Lord brought me out. Glory! Aren't you glad?
Mohima, apni ki anondito non? Ashun eti gai.
Aren't you glad that the Lord brought you out? Aren't you glad that the Lord brought you out? If it had not been for Jesus, oh, where would I be? I'm so glad that the Lord brought me out. Oh, I've been singing since the Lord brought me out. I've been singing since the Lord brought me out. If it had not been for Jesus, oh, where would I be? I'm so glad that the Lord brought me out.
আপনারা কি এতে আনন্দিত নন? তাহলে আমরা আলোতে চলিব। আপনারা কি সেই গানটি জানেন?
We'll walk in the light. It's a beautiful light. Comes where the dewdrops of mercy are.
আপনি কি এটা পছন্দ করেন না? আসলে এটি আবার গাই।
ইটস আ বিউটিফুল লাইট কামস ওয়্যার দ্য ডিউডস অফ মার্সি আর ব্রাইট শাইন অল অ্যারাউন্ড আস বাই ডে অ্যান্ড বাই নাইট ও জিসাস।
এটি সূর্যোদয়।
All ye saints of light proclaim Jesus the light of the world. Truth and mercy in his name. Jesus the light.
এখন আসুন আমাদের হাত উপরে করি যখন আমরা এটি গাই।
Such a beautiful light, it comes where the dewdrops of mercy are bright. Shine all around us by day and by night. Jesus, the light of the world. Shake one another's hand.
একে অপরের সাথে হাত মেলান। আপনি কি আনন্দিত নন যে আপনি জ্যোতির সন্তান, পুত্র উঠে এসেছেন? ছোট শিশুরা একে অপরকে ভালোবাসো।
It's such a beauty, manifestation of his word.
comes where the dewdrops of mercy are bright. Just shine all around us by day and by night. It's Jesus, the light of the world.
আপনারা সবাই কি এটা বিশ্বাস করেন? আপনাদের রুমাল বের করুন, আপনাদের রুমাল বের করুন, এক মিনিট, আসুন প্রভুকে দলনীয় নৈবেদ্য প্রদান করি। এটি একটি আঁটি নয়, কিন্তু তারা পৌলের শরীর থেকে রুমাল ইত্যাদি নিয়েছিল, দেখুন। আমের ও এটা কি আপনাকে ভালো অনুভব করায় না? আমি সেখানে সেই পুরনো পবিত্র ব্যক্তিদের কল্পনা করতে পারি, সেখানে রোমান সার্কাসে যাওয়ার আগে সেই পাহাড়ে হাঁটা শুরু করেন। আপনারা জানেন, সেই ছোট্ট ঢালু পাটাতনের উপর দিয়ে সিংহের গুহায় উঠে এই বলে,
আমার পরে পুনরাবৃত্তি করুন। প্রভু ঈশ্বর, আমি আপনার কাছে নিজেকে নতুনভাবে অঙ্গীকার করছি। আমাকে সমস্ত অধার্মিকতা থেকে পরিষ্কার করুন। আপনার বাক্যে সমস্ত সন্দেহ থেকে আমাকে পরিষ্কার করুন। আমাকে এই ঈশ্বর থেকে খ্রিস্ট যিশুতে একটি নতুন প্রাণী হতে দিন। আমাকে সাহায্য করতে দিন আমার হৃদয়ে আপনার বাক্য। এটা আমার পায়ের জন্য একটি প্রদীপ হতে দিন, যা আমার পথকে আলোকিত করবে। এখন থেকে আমি আপনাকে অনুসরণ করব, যিশুর নামে আমেন। এটা কি আপনাদের ভালো অনুভব করায় না? আমরা নিজেদেরকে নতুনভাবে অঙ্গীকারবদ্ধ করেছি, এটা জেনে যে আমাদের হৃদয়ে আমরা মৃতদের মধ্যে থেকে পুনর্জীবিত হয়েছি, জীবিত করা হয়েছে। এটা কি আপনাদের ভালো অনুভব করায় না? আমা ও আমা, আমি আপনাকে ভালোবাসি অবিরাম ভালোবাসা দিয়ে। শুনুন, পরস্পরকে প্রেম করুন, কারণ আপনি আপনার ভাইকে অপছন্দ করতে পারেন না, যাকে আপনি দেখতে পাচ্ছেন। আর বলুন, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, যাকে আপনি কখনো দেখেননি, দেখুন। তাই একে অপরকে ভালোবাসুন। তারপর আপনারা একে অপরের সেবা করুন, আপনারা ঈশ্বরের সেবা করুন। এটা কি ঠিক? তোমরা ইহাদের মধ্যে যাহাদের মধ্যে জীবনদায়ক শক্তি আছে, তাহাদের ক্ষুদ্রতমের প্রতি যেমন করিয়াছ, তাহা আমারই প্রতি করিয়াছ। আমরা কখন আপনাকে অভাবগ্রস্ত দেখেছি? আমরা কখন কারাগারে আপনার সাথে দেখা করেছি? আমরা কখন এই কাজগুলি করেছি? তোমরা তাদের সঙ্গে যা করিয়াছ, তাহা আমার সঙ্গে করিয়াছ। এটা কি চমৎকার নয়? আমি তাকে ভালোবাসি, তাই না? ও, আমাদের আরো একটি গান গাইতে হবে, যদি আপনার কাছে আরো এক মিনিট সময় থাকে। ও ঠিক আছে, আমরা তাদের নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে মহাশয়। ও, আপনার সঙ্গে যিশুর নাম নিন, এটা ভুলে যাবেন না বন্ধুরা। আসুন সবাই এখন এটি গাই, প্রত্যেকে একসঙ্গে। এখন শুধু একটি বড় হৃদয় নিয়ে এটিকে তার কাছে নিয়ে যান। আসুন, আমাদের মধ্যে যা আছে সবকিছু নিয়ে। এখন মনে রাখবেন, আমার জন্য প্রার্থনা করুন। যখন উত্তপ্ত নিপীড়নের বাতাস বইছে, যখন চারপাশে শয়তানরা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি মনে রাখব যে আপনি আমার জন্য রাত অথবা দিন প্রার্থনা করছেন, আর আমি আপনার জন্য প্রার্থনা করব। আপনার ভালো পালক ভাই নেভিল এবং সহযোগী ভাই ক্যাপচার পাশে দাঁড়ান, তাদের কথা শুনুন। তারা আপনাকে জীবনের বাক্য শেখাবে, আমি এটা বিশ্বাস করি। যদি আমি এটা বিশ্বাস না করতাম, আমি অবশ্যই তাদের এখানে রাখতাম না। আমি অবশ্যই করব না। আমি বিশ্বাস করি যে তারা বার্তাটি বিশ্বাস করে, এবং তারা তাদের সর্বোত্তম জ্ঞান পর্যন্ত এর সাথে থাকে। আর আমি উভয় পুরুষের উপর বিশ্বাস করেছি। তাদের সঙ্গে থাকুন এই অন্যান্য ভাইরা, যেখানে তারা তাদের সভা নিয়েছিলেন, যারা আজ রাতে এখানে দাঁড়িয়ে আছেন। আপনি যদি তাদের আশেপাশে থাকেন, তাদের পাশে দাঁড়ান। আপনারা শুনেছেন যে তারা আজ রাতে কিসের জন্য এখানে এসেছেন। প্রিয় ঈশ্বর, এই লোকদের সুস্থ করুন। আমি আপনার কাছে প্রার্থনা করি পিতা, যিশুর নামে এটা প্রদান করুন। প্রভু, আমি প্রার্থনা করি। আসুন এখন মাথা নত করি। হে ঈশ্বর, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাহায্য করুন প্রভু। এটা সত্যি আমার প্রার্থনা, যতক্ষণ না আমরা আবার দেখা করি, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আর এখন আমি আমাদের মূল্যবান ভাই নেভিলকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, যদি তিনি এই উত্তম মণ্ডলীকে বিদায় প্রদান করবেন। ঈশ্বর আপনাদের ভালোবাসেন প্রত্যেককে। আপনাদের মতো মানুষ পেয়ে আমি অনেক কৃতজ্ঞ। আমার বার্তা কি হবে যদি আমার কাছে বিশ্বাসী কেউ না থাকে? আর এখানে লোকেরা আছে, আপনি এর জন্য মারা যাবেন, এই বার্তাটির জন্য যা আমরা পেয়েছি। ঈশ্বর আপনাকে সাহায্য করুন প্রত্যেককে। আমার প্রার্থনা আপনার সঙ্গে আছে, আমার আশীর্বাদ আপনাদের প্রত্যেকের সঙ্গে গমন করে। আপনি যেন ভুলে না যান যে আপনি সেই পুনরুত্থানের একটি অংশ। জীবনদায়ক শক্তি এখন আপনার মধ্যে আছে, সব ঠিক হয়ে গেছে, আপনি ঈশ্বরের সন্তান। আসুন মাথা নত করি যতক্ষণ না ভাই নেভিল বিদায় প্রদান করেন, আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।